أعوذ بالله من الشيطان الرجيم.
يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين.
اے شہیدو تمہارا یہ احسان ہے آج ہم سر اٹھانے کے قابل ہوئے. ظلم سہتے رہے ہیں بڑی دیر تک آج بدلہ چکانے کے قابل ہوئے. ظلم سہتے
পাকিস্তানে তাদের আকাশসীমা, স্থলসীমা, সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র সবকিছু দিয়ে এবং গোয়েন্দা বিভাগের ওই সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছিল. তার দরুন বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল. ইমারতে ইসলামিয়ার গোপন তথ্য, মুজাহিদের গোপন তথ্য, এর সবকিছুই তারা আমেরিকার কাছে প্রকাশ করে দিয়েছিল. এটি ছিল সেই পাকিস্তান যারা এই কাজগুলি পূর্ব সততার সাথে আদায় করে গিয়েছে. যদি এই পূর্ণ যুদ্ধ থেকে পাকিস্তানের ভূমিকাকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমেরিকার পক্ষে এভাবে আফগানিস্তানের সাথে টক্কর দেওয়া সফলতার সাথে ইমারত ইসলামের মতো ঘটনা সম্ভব হতো না.
قدر سب ہمارے قوا منجمد ہو گئے. تم نے بخشے ہیں جب سے ہمیں حوصلے. ہم جگر آزمانے کے قابل ہوئے. اے شہیدو تمہارا
এখানে একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন যে ব্যক্তি এখন পর্যন্ত পাকিস্তান থেকে স্বাধীন দেশ মনে করে আর এখনো আফগানিস্তান এবং পাকিস্তানের অবস্থানকে পার্থক্য করে তার তো বিবেক বুদ্ধির উপর আফসোস করতে হয়। বাস্তবতা হচ্ছে আফগানিস্তানের মধ্যে একটি ইসলামী ভারত কায়েম ছিল আর সেখানে এমন একটি জাতি এবং তাদের নেতা ছিল যারা কখনোই অনুষ্ঠানে মাত্রত করত, তাই তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে হামলা এবং যুদ্ধ করার প্রয়োজন হয়েছিল। অন্যদিকে পাকিস্তানের বিষয়টি এক সেই সম্পূর্ণই ভিন্ন ছিল কারণ এখানে দখল করার জন্য তাদের কোনো ধরনের যুদ্ধ করতে হয়নি। তারা এখানে এসেছে বরং আসারও প্রয়োজন হয়নি, সেখানে বসেই পরের বছর কথা বলেছে আর একটা সেনাবাহিনী পুরোপুরি আত্মসমর্পণ করার জন্য একটা প্রয়োজন হয়েছে।
তুমি দেখা তো জবে মচলনে লগে আর হাম উস কুরআনে কে কাবিল হুয়ে শহীদো
তুমি। আমরা যে শুকরিয়া করেছি এবং যে দিন আমরা পেয়েছি তাতে আত্মরক্ষা করার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা পেয়ে নেই। আমরা অনুমতির সম্পর্কে এই চোর লুটেরাদের কাছ থেকে এখানে করার জন্য এই জিহাদ করছি। সেই হাজার মুজাহিদ যাদের ইজ্জত এবং যাদের উপর তারা হাত দিয়েছে তাকে মুক্ত করার জন্য এই জিহাদ করছে। সেই ক্রমাগত হামলা যার কারণে হাজার বরং লাখ লাখ মুসলিম তাদের নিজেদের ঘর বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে, তাদের হিফাজত করার জন্য আমরা জিহাদ করে যাচ্ছি। সেই বোনেরা যাদেরকে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে অথবা ওই বোনেরা যাদেরকে জামিয়া মুসার মধ্যে শরীর করা হয়েছে এবং অনেকেই এখন পর্যন্ত নিগৃহীত রয়েছেন, আমরা তাদের হেফাজতের জন্য জিহাদ করে যাচ্ছি। তাই এটি তো সব দিক থেকে আপনি আরো কোনো জিহাদ এবং এই জিহাদ করতে সুযোগ প্রত্যেক থেকে বাধা দেওয়া হবে বরং এই অবস্থায় একা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।
আজ উনকো মিটানে কে কাবিল হুয়ে এ শহীদো তুমহারা ইয়ে এহসান হে আজ হাম সর উঠানে কে কাবিল।
যখনই কোন শাসক এমন হয়েছে সে শরিয়া কায়েম করছে না আর শরিয়া কায়েম তো অনেক দূরের কথা বরং তার চেয়ে আরো যোগ্য অর্থাৎ মানব রচিত আইন দ্বারা গণতন্ত্র দ্বারা শাসন কার্য পরিচালনা করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে তারা বাদ দিয়ে নিজেরা নতুন আইন তৈরি করেছে এবং তা মানুষকে মানতে বাধ্য করছে। এই সকল বিষয় একত্রিত করলে আহলে ইসলামের অনুসারে এই ধরনের ব্যক্তিটি ভিতরে চলে যাবে। তাই এখানে যতগুলি অপরাধ উল্লেখ করা হয়েছে সুরিয়া কায়েম না করা, মানব রচিত আইন দ্বারা শাসন কার্য পরিচালনা করা এবং নিজেদের মন মনে আইন তৈরি করে মানুষের উপর তা চাপিয়ে দেওয়া, তার মধ্যে যে কোনো একটি কারণে তাদের বৃদ্ধি খারিজ হয়ে যাওয়া এবং মুক্তাত হওয়ার ব্যাপারে যথেষ্ট ছিল। আর এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ হচ্ছে নিজেদের মন মনে আইন তৈরি করা।
তোমারা এহসান হ্যায় আজ হাম সর اٹھانے کے قابل ہوئے اے شہیدوں
দেখছি এই পাকিস্তান চোখের সামনে লাল মসজিদের উপর হামলা করেছে, জামে আনসার ছাত্রদেরকে শহীদ করেছে এবং তাদেরকে উঠিয়ে দিয়েছে, যাদের অনেকেরই আজ পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। যেই পাকিস্তানের কেন্দ্রবিন্দু হবে এবং বুঝেই দিনের মার কাছে হবে, সেই পাকিস্তানকে কেমনের জন্য আমাদের জেহাদ চলছে।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ আমরা আসহাবের পক্ষ থেকে আরেকবার ওস্তাদ আহমেদ ফারুকের সাথে সাক্ষাৎকারের জন্য তার নিকটে উপস্থিত হয়েছি। ওস্তাদ আহমেদ ফারুক হচ্ছেন পাকিস্তানের তানজিম আল কায়দার দাওয়া বিভাগের প্রধান। ওস্তাদ আহমেদ ফারুকের সাথে আমরা প্রথমবার সারা দুনিয়াব্যাপী জারিকৃত জিহাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম, আর আজ আমরা পাকিস্তানের উপর জারিকৃত জিহাদের কিছু বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ওস্তাদ আহমেদ ফারুকের কাছে জানতে চাইব যে পাকিস্তানের দিনদারে বহু জামাত আছে যারা আমেরিকার বিরুদ্ধে জিহাদের বিষয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। তাদের কাছ থেকে একটি প্রশ্ন সচরাচর শোনা যায় যে আমেরিকার সাথে জিহাদ করা না হয় বুঝে আসে, কিন্তু পাকিস্তানের সরকার এবং এর সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ কেন করা হচ্ছে?
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। দেখুন, যার কাছে আফগানিস্তানে জিহাদের কথা বুঝে আসে, আমেরিকার বিরুদ্ধে জিহাদের কথা বুঝে আসে, তাকে পাকিস্তানে জারিকৃত জিহাদও অবশ্যই বুঝে আসা উচিত। এটি এই কারণে যে আফগানিস্তান এবং পাকিস্তান এই উভয় দেশের বাস্তবতা একই এবং এই দুই দেশে জারিকৃত জিহাদ আলাদা কোনো জিহাদ না, বরং তা একই জিহাদ। জাতীয়তাবাদ এবং দেশাত্মবাদের অনুভূতি পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করে আমাদের রক্তে মাংসে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, আর তার প্রতিফলনই হতে দেখা যাচ্ছে। তাই আমরা আমাদের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তাদেরই বানানো ছাজে করে ওঠা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করতেছি। আমাদের মধ্যে অনেকেই এই ভৌগোলিক সীমানা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোন সীমানা নয়, বরং কুফফারদের বানানো একটা সীমানা, এই সীমান থেকে এখনো মুক্ত হয়ে আসতে পারছে না। তা না হলে ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, আকায়দের দিকে তাকিয়ে দেখুন, ভৌগোলিক অবস্থার দিকে তাকিয়ে দেখুন, যুদ্ধ বিগ্রহের ঘটনাগুলোর দিকে তাকিয়ে দেখুন, কোন হিসেবেই এই দুইটি দেশ একে অপর থেকে আলাদা ছিল না। আমরা যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে কাবুলের মধ্যে রাজনৈতিক যে সিদ্ধান্ত গ্রহণ করা হতো তার বাস্তবায়ন দিল্লি পর্যন্ত পৌঁছত, আর তাই আমরা দেখতে পাই এই উপমহাদেশে ইসলাম প্রচারের যে কাজ হয়েছিল তাতে ওই সকল সৎকর্মশীল মুসলিমদের অবদান ছিল যারা কাবুলের মধ্যে ইসলামের ভিত্তিকে মজবুত করেছিলেন এবং তা দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, আর এর মাধ্যমে সেখানে ইসলাম আরও প্রসারতা পেয়েছিল। তাই এই বাস্তবতাকে অস্বীকার করার মানে হচ্ছে ইতিহাসকে অস্বীকার করার নামান্তর, একে অস্বীকার করার মানে হচ্ছে ওই সকল ইমানের বন্ধনকে অস্বীকার করার নামান্তর যা আমাদের মধ্যে পূর্ব থেকে বিদ্যমান ছিল। এটি এমন নয় যে এই বিষয়টি শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখানে এক এবং অবিচ্ছেদ্য ছিলাম, বরং শত্রুরা ওই বিষয়টিকে আরও অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারা আমাদেরকে এই ভৌগোলিক সীমারেখার জিঞ্জিরে আবদ্ধ করে দিয়েছে, তারা নিজেদের মধ্য থেকে এই প্রতিবন্ধকতা এবং এই বন্ধনকে মুক্ত করে নিয়েছে। তাই আমরা দেখি যে ওবামা তার যে নতুন যুদ্ধ পলিসি ঘোষণা করেছে সেখানে তারা তার নামই দিয়েছে এক পাক স্ট্র্যাটেজি, অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ কৌশল। এর শিরোনাম এবং বর্ণনা থেকে বোঝা যায় যে তারা এই অঞ্চলকে একই দৃষ্টিতে দেখে থাকে। আর তাই যেদিন থেকে আফগানিস্তানে তারা হামলা চালিয়েছিল সেদিন থেকে যতটুকু গুরুত্ব তারা আফগানিস্তানের ব্যাপারে দিয়ে আসছিল, যাতে সেখানে তাদের শিখর মজবুত হয়, এবং ঠিক একইভাবে পাকিস্তানের ব্যাপারেও তারা সমপরিমাণ গুরুত্ব দিয়ে আসছে। তাই প্রথমে আমাদের এই বিষয়টি পরিষ্কার থাকা প্রয়োজন যে এই দুটি দেশই একটি অভিন্ন ভূখণ্ড, যে ব্যাপারে এতটুকু বলা যেতে পারে যে এই দুটি একই ভূখণ্ডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত মাত্র। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কেউই জিহাদের ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখে তার অবশ্যই এই বিষয়টি জানা থাকার কথা যে রুশদের সাথে যুক্ত চলাকালীন সময় ওই সকল কমিউনিস্ট আফগান সেনাবাহিনী যারা তাদের সাথে শরিক হয়েছিল তাদের বিরুদ্ধে কিতাল এবং তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ব্যাপারে ফাতোয়া শুধু আফগানিস্তানেই নয় বরং পুরো মুসলিম জাহানের ওলামারা তখন দিয়েছিলেন। আর তখন থেকে আজ পর্যন্ত আফগানিস্তানের মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে কিতাল করা শুধু ওয়াজিবই নয় বরং তা ফরজে আইনের পর্যায়ে উপনীত হয়েছে। তাই যদি এই আফগান বাহিনী যাদের সমস্ত শক্তি সামর্থ্য মিলেও পাকিস্তানের সেনাবাহিনীর তুলনায় এক চতুর্থাংশের সমান হবে না, যাদের সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ কখনোই পাকিস্তানের সেনাবাহিনীর ধারে কাছে উপস্থিত পারবে না, তাদের ওই অপরাধের কারণে যদি তাদের বিরুদ্ধে কিতাল করা ফরজ আইন হয়ে যায় তাহলে তাদের ব্যাপারে কি হুকুম হবে যারা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পতন ঘটানোর ব্যাপারে প্রত্যক্ষভাবে সাহায্য সহযোগিতা করেছে, সেখানকার মুজাহিদিন যারা তা কায়েমের জন্য চেষ্টা করেছিল তাদেরকে হত্যা করেছে এবং হত্যা ও বন্দী করে আমেরিকার হাতে তুলে দিয়েছে এবং তাদের সর্বশক্তি দিয়ে শরিয়া কায়েমের কাজকে এখনো পর্যন্ত তারা বাধা প্রদান করে আসছে, তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করার ফরজিয়ত কি আরো আগে হওয়া উচিত নয়? তাই এটা খুবই সাধারণ একটি বিষয়, কেউ যদি তার দৃষ্টি উন্মোচন করে তাকিয়ে দেখে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে জিহাদের বিষয়টি তার বুঝে আসতে বেশি কষ্ট হবে না আশা করি।
অনেকে বিভিন্ন পরিস্থিতি দেখে মনে করেন যে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হওয়ার কারণে আফগানিস্তানের মধ্যে যে ইমারতে ইসলামিয়া কায়েমের প্রচেষ্টা চলছিল তার কিছুটা স্থবির হয়ে পড়েছে এবং মুজাহিদদের মনোযোগ এখন সেখান থেকে সরে গিয়েছে এবং পাকিস্তানের বিষয় নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন।
এই ধারণা এই জন্যই মনে করা সঠিক হবে না, কারণ প্রথমত এই দুইটি আলাদা কোনো বিষয় নয় বরং একই জিহাদ জারি রয়েছে। এর যে কোনো একটি হাতকে মজবুত করা হলে অপর হাত মজবুত হবে। আমরা আজ এখানে পাকিস্তানের ভিতরে যে জিহাদ চলে যাচ্ছে তা ইমারতে ইসলামী আফগানিস্তানে কায়েমের উদ্দেশ্যে করে যাচ্ছি। আর এই কথাটি আরও জোর দিয়ে বলা যেতে পারে যে যদি আমরা বিগত দুই বা আড়াই বছরের দিকে তাকিয়ে দেখি, অর্থাৎ যখন থেকে পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ জারি করা হয়েছিল তারপর থেকেই এই পূর্ব অঞ্চলব্যাপী জিহাদের যে উদ্দেশ্য সেটা হাসিল হতে দেখা যাচ্ছে এবং ইমারতে ইসলামী আফগানিস্তানের পিছন থেকে তাকে আরও শক্তিশালী করা হচ্ছে। এই বিষয়টি আর কারো কাছে এখন গোপন নেই যে এই পুরো অঞ্চলটি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে কিছুদিন পূর্ব তার এই অবস্থা ছিল না। আজ আফগানিস্তান থেকে পাকিস্তান পর্যন্ত যে যুদ্ধ অবস্থা বিদ্যমান রয়েছে এবং যেখানে খুনখারাপি চলছে তার একটি অন্যতম কারণ হচ্ছে পাকিস্তান। আমেরিকা যখন 11 সেপ্টেম্বরের আক্রমণের পরে এখানে হামলা করার সিদ্ধান্ত নিল তখন তাদের এখান থেকে কোন রকম আশ্রয়দানকারী মেজবানের প্রয়োজন ছিল যারা তাদেরকে জায়গা দিবে এবং যুদ্ধ পরিচালনার জন্য সাহায্য সহযোগিতা করবে এবং তাদের সাথে মিলে ইমারত ইসলামী আফগানিস্তানে পতন ঘটাবে। এই কাজকে বাস্তবায়ন করার জন্য অন্য কোনো প্রতিবেশী দেশ রাজি হয়নি, আর যদি হতো তারপরও তারা ততটুকু সাহায্য সহযোগিতা করতে পারত না যতটুকু আমেরিকা চেয়েছিল। পাকিস্তানে তাদের আকাশসীমা, স্থলসীমা, সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র সব কিছু দিয়ে এবং গোয়েন্দা বিভাগের ওই সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার মাধ্যমে আমেরিকা সহযোগিতা করেছিল যার দরুন বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইমারতে ইসলামিয়ার গোপন তথ্য, মুজাহিদদের গোপন তথ্য, এর সব কিছুই তারা আমেরিকার কাছে প্রকাশ করে দিয়েছিল। এটি ছিল সেই পাকিস্তান যারা এই কাজগুলি পূর্ণ সততার সাথে আদায় করে গিয়েছে। যদি এই পুরো যুদ্ধ থেকে পাকিস্তানের ভূমিকাকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমেরিকার পক্ষে এভাবে আফগানিস্তানের সাথে টক্কর দেওয়া সফলতার সাথে ইমারত ইসলামিয়ার পতন ঘটানো সম্ভব হতো না যদি পাকিস্তান তাদের সাহায্য সহযোগিতা না করত। ঘটনা এতটুকুর মধ্যে শেষ হয়ে যায়নি যে ইমারত ইসলামিয়াকে পতন ঘটানোর জন্য পাকিস্তানের সরকার সাহায্য সহযোগিতা করেছিল মাত্র, বরং তারা ইমারত ইসলামিয়ার পতন ঘটানোর পরেও যখন সেখান থেকে মুজাহিদরা বের হয়ে পাকিস্তানে আশ্রয় গ্রহণের জন্য চেষ্টা করছিল তখন সেখান থেকে তাদের সেনাবাহিনীর দেওয়া পরিসংখ্যান মোতাবেক 800 বেশি মুজাহিদদেরকে আমেরিকার হাতে তুলে দিয়েছিল। এদের মধ্যে শুধু আরব মুজাহিদরাই ছিলেন না বরং ওই সমস্ত বড় বড় আলেম এবং মুজাহিদিনও ছিলেন যাদের দ্বারা ইমারত ইসলামী আফগানিস্তান কায়েম হয়েছিল। এর মধ্যে এমন কিছু মুজাহিদিন ছিলেন যাদেরকে খুঁজে বের করে তারপর তাদেরকে শহীদ করে দেওয়া হয়, উদাহরণস্বরূপ মোল্লা আখতার উসমানী রাহিমাহুল্লাহ শাহাদত। এছাড়াও যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন মোল্লা আব্দুল্লাতিফ হাকিমি, ওস্তাদ ইয়াসির, মোল্লা মনসুর দাদুল্লাহ রাহিমাহুল্লাহ। এই সমস্ত ব্যক্তি যাদের গ্রেফতার পাকিস্তানি সরকারের হাতে হয়েছিল ওস্তাদ ইয়াসিরকে দ্বিতীয়বারের মতো আবারও এই শাসক গোষ্ঠী গ্রেফতার করেছে। তাই এই পুরো যুদ্ধ সময়টুকু থেকে যদি পাকিস্তানের 6 লক্ষ সেনাবাহিনীর ভূমিকাকে বাদ দেওয়া হয় অথবা বের করে দেওয়া হয়, তাহলে মুজাহিদিনদের তো খুব সহজ এবং সুবিধার হত্যা করে দিত। তাই প্রথমবারের মতো পাকিস্তানের সেনাবাহিনীর উপরে একটি বড় ধরনের ধাক্কা লেগেছে, যারা এতদিন যাবৎ ইমারত ইসলামীকে দুর্বল করার জন্য কাজ করে যাচ্ছিল। যখন মুজাহিদরা পাকিস্তানের ভিতরে যুদ্ধ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় 2 থেকে 2.5 বছরের ব্যবধানে এই প্রথমবারের মতো আমরা এমন একটি অবস্থার উপর দাঁড়াতে পেরেছি যে পাকিস্তানের সরকারের দুশ্চিন্তার এখন প্রথম কারণ হচ্ছে যে কোনোভাবেই হোক করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদের মধ্যে তাদের গোয়েন্দা বিভাগের অফিসগুলো এবং সেনাবাহিনীর ক্যাম্পগুলো এবং তাদের অন্যান্য সংস্থাগুলোর উপরে হামলা চালানো না হোক। তাদের উপরে এত আঘাত তাদের নিজেদের ভূখণ্ডের ভেতরে পড়েছে যে তাদের অন্তর থেকে এখন এই কথা ভরেই বসেছে যে ইমারত ইসলামী আফগানিস্তান কায়েমের কাজে তারা বাধা প্রদান করবে। আলহামদুলিল্লাহ এই বিষয়টি এখন সবারই জানা যে বিগত 2 বছর যাবৎ আফগানিস্তানে ইমারত ইসলামী কায়েমের কাজ কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাই একথা বলা ঠিক নয় যে এখানে জিহাদ চালানোর কারণে সেখানে জিহাদের গুরুত্ব কমে যাচ্ছে, বরং এখানে জিহাদের কারণে সেখানকার জিহাদের ভিত্তি আরো মজবুত থেকে মজবুততর হতে যাচ্ছে। এটি এমনই একটি কাজ যার মাধ্যমে আমাদের গন্তব্যে পৌঁছানোর বিষয়টি আরো নিকটে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ।
কিন্তু সংশয় থেকে যায় এই জন্য যে যদি মুজাহিদিনদের একটি বড় অংশ পাকিস্তানের বিরুদ্ধে জিহাদের মধ্যে ব্যস্ত থাকে, তাহলে এটি কি আমেরিকার জন্য আরো সহজ হয়ে যাবে না যে তারা আরো দীর্ঘ সময়ের জন্য আফগানিস্তানে অবস্থান করার সুযোগ পেয়ে যাবে?
দেখুন, এই ভ্রান্ত ধারণাটি এই একই জায়গা থেকে জন্ম নিয়েছে যে এই 2 জায়গা জারিকৃত জিহাদ দুটি আলাদা জিহাদ। অর্থাৎ যদি এখানে বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেখানকার গুরুত্ব কমে যাবে। আমি ইতিপূর্বে উল্লেখ করেছিলাম যে এটি একই জিহাদের 2টি ক্ষেত্র মাত্র। যদি পাকিস্তানের মুজাহিদরা শক্তিশালী হতে পারে তাহলে তার মাধ্যমে আফগানিস্তানের জিহাদের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে, আর যদি আফগানিস্তানের মুজাহিদিনরা শক্তিশালী হতে পারে তাহলে এর মাধ্যমে পাকিস্তানের জিহাদের গতিশীলতাও আরও বৃদ্ধি পাবে। তবে এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই যে আমেরিকা চায় যে তাদের এখানে অবস্থান করার সময়সীমা আরও দীর্ঘায়িত হবে। যদিও তারা এটি চায়, তারপরও তারা আমাদের চেয়ে ভালো করেই জানে যে পাকিস্তানের ভিতরে জিহাদ মজবুত হওয়া এবং পাকিস্তানের উপর আমেরিকার নিয়ন্ত্রণ দুর্বল হওয়া অথবা পাকিস্তানের তাগুতি সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার মাধ্যমে তাদের পরবর্তী সময়কে দীর্ঘায়িত করার ব্যাপারে কোনোই ভূমিকা রাখে না। বরং এর মাধ্যমে তো তাদের কর্তৃত্ব যা তারা এই পুরো অঞ্চল ভরে কায়েম রেখেছিল তার মাঝে ঝাঁকুনি লাগা শুরু হয়ে গিয়েছে। কেন ঝাঁকুনি লাগা শুরু হয়েছে? এটা এই জন্য যে আমেরিকা এই অঞ্চলে যুদ্ধের যে নীলনকশা তৈরি করেছে তার মধ্যে তারা আফগানিস্তানকে যুদ্ধের ময়দান হিসেবে নির্বাচন করেছে যাতে সেখানে যুদ্ধ চালানো যায়। আর এই যুদ্ধে পাকিস্তানের যে ভূমিকা তারা দেখতে চায় তা হল তারা এখান থেকে খাদ্য সামগ্রী এবং গোলাবারুদ সরবরাহ করবে, তাদের ঘাঁটি বানাবে, এখান থেকে তাদের নজরদারি করবে। অর্থাৎ এই জায়গাকে তারা সম্পূর্ণ নিরাপদ রাখতে চায়। এখানের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং এখানকার সেনাবাহিনী যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তাদের দুর্বল হওয়া এবং যে গোয়েন্দা বাহিনী তাদের 8 বছর যাবৎ খেদমত করে যাচ্ছে তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়া ইত্যাদির ফলে আমেরিকার শক্তি বৃদ্ধি পায় না, বরং এর ফলে আমেরিকার তৈরি করা ওই অঞ্চলের যুদ্ধের নীলনকশা বাতিল হতে দেখা যায়। এই বিষয়টি আমরা বিগত কয়েকদিন আগেও দেখলাম যে ওবামা তার সমাপনী অনুষ্ঠানের ভাষণের মধ্যে এই এলাকার জন্য নতুন যুদ্ধ কৌশল বর্ণনা করতে গিয়ে বলেছে যে আফগানিস্তানের বিজয়ের রাস্তা পাকিস্তানের উপর নির্ভর করে। তাই তাদের জন্য যদি আফগানিস্তানের বিজয়ের রাস্তা পাকিস্তানের উপর নির্ভর করে এবং যুদ্ধ কৌশল হিসেবে পাকিস্তানকে এই অঞ্চলের মধ্যে এত গুরুত্ব দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে এই যুদ্ধক্ষেত্রে আমেরিকাকে আরাম অবস্থান করতে দেবো এবং তাদের নিযুক্ত সাহসদের এত সহজে ছেড়ে দেবো? এর তো সম্পূর্ণ মোকাবেছাড়া আর কিছুই নয়। তাই এই বিষয়টি স্মরণ রাখা প্রয়োজন যে পাকিস্তানকে তারা পুরোপুরিভাবে নিরাপদ রাখতে চায় এবং এখানে বাড়ানো তাদের শাসন ব্যবস্থাকে মজবুত দেখতে চায়। এখানে যুদ্ধ চালানো হলে তাদের পুরো শাসন ব্যবস্থার ভিত্তি নড়াচড়া করতে থাকে এবং তাদের যত সব পরিকল্পনা আছে তা ব্যর্থ হতে শুরু করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে বিগত 2 থেকে 2.5 বছর যাবৎ তালেবানদের সাথে সম্পর্ক রক্ষাকারী মুজাহিদিন হোক অথবা আল কায়েদার সাথে সম্পর্ক রক্ষাকারী মুজাহিদিনই হোক, তারা এমন কতিপয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে যার মাধ্যমে আমেরিকার সাথে এক বড় ধরনের আঘাত লেগেছে। ওই লক্ষ্যবস্তুর উপরে হামলা তা মেরিয়ে ছুটলের মধ্যেই হোক অথবা পেশোয়ার কিংবা খায়বারের মধ্যে পরিচালিত ন্যাটো বাহিনীর খাদ্য সরঞ্জাম বহনকারী যানবাহনের উপরই হোক না কেন, অথবা হাল কোয়েটা এবং বেলুচিস্তানের মধ্য দিয়ে তাদের যে তেল বহনকারী যানবাহনগুলো যাচ্ছে তাদের উপরই হোক, এবং একইভাবে পেয়ার কন্টিনেন্টাল হোটেলের মধ্যে আমেরিকার ব্ল্যাক ওয়াটারের উপর পরিচালিত হামলাই হোক না কেন, এছাড়াও ইউএনএর অফিসে তেহরিকে তালেবানের হামলা। তাই এই পুরো কার্যক্রম চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমেরিকার ভিত্তি এখান থেকে দুর্বল হয়ে যায় এবং তাদের এখানে নিরাপদ অবস্থান করতে না দেওয়া যায়। আর একই সাথে এখানকার জিহাদের তৃতীয় আরেকটা উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের শাসন ব্যবস্থাকে এর মাধ্যমে দুর্বল করে দেওয়া। কারণ ফিকহুল ওয়াকি অনুযায়ী এই ধারণা রাখা যে পাকিস্তানের শাসন ব্যবস্থাকে মজবুত করার মাধ্যমে আমেরিকার বিরুদ্ধে শক্তি সঞ্চার করা হচ্ছে। এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং এটা ভুল কাজ হবে। এর কারণ হচ্ছে আজ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই পুরো অঞ্চলের মধ্যে এমনকি যদি আমরা পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বের ইতিহাসের দিকেও তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে খিদমত এখানকার সেনাবাহিনী দিয়েছিল তা সারা দুনিয়ার অন্য কোনো জায়গা থেকে এত ইমানদারের সাথে এবং এত বড় একটি বাহিনী দিয়ে সাহায্য করার মতো কুফুরি শক্তি কোথাও আমরা খুঁজে পাব না। যেখানে তারা যুদ্ধের ময়দানে আসা ছাড়াই 6 লাখেরও বেশি এমন এক শক্তিশালী বাহিনী পেয়ে গিয়েছিল যাদের নতুন অস্ত্রশস্ত্র চালানোর অভিজ্ঞতা রয়েছে, ইতিপূর্বে বেশ কয়েকটি যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের আছে এবং যারা মুজাহিদদের খুব নিকটেও ছিল। এই কারণে তারা জানে যে মুজাহিদদের দুর্বলতা কোথায় এবং তাদের কিভাবে নির্মূল করা যাবে এবং যে সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে তাদের খেদমত করার আশায়। তাহলে আমেরিকার এই ধরনের সেনাবাহিনীকে দুর্বল হতে দেখে কি ফায়দা হবে? এই বিষয়টা আমাদের জানা থাকার কথা যে যখন এই উপমহাদেশের বিভক্তি হচ্ছিল তখন ব্রিটেনের নেতারা চাচ্ছিল যে এখানে বিভক্তি হোক, কিন্তু এখানকার সেনাবাহিনী চাচ্ছিল না যে এখানে বিভক্তি আসুক, বরং তারা চাচ্ছিল এখানকার নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতেই থাকুক, তবে তাদের কাঠের পুতুল কাউকে বসিয়ে তা নিয়ন্ত্রণ করা হবে। কারণ তারা ভালো করে জানত যে এখানকার সেনাবাহিনী ব্রিটিশের পক্ষে এবং কুফুরের শাসন ব্যবস্থাকে প্রসার করার জন্য যে ভূমিকা পালন করেছিল তা অন্য কেউ এতটা বিশ্বস্ততা এবং নিষ্ঠার সাথে আদায় করতে পারেনি। তারা ইতিপূর্বেও দেখেছিল ওসমানী খিলাফতের পতন ঘটানোর জন্য তৎকালীন সময় ওই অঞ্চল থেকে প্রায় 6 লাখেরও বেশি সেনাবাহিনী গিয়ে ওসমানী খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এতে ব্রিটিশ বাহিনীকে বিজয় করতে সাহায্য করেছিল। ঠিক একইভাবে এখানকার সেনাবাহিনী কাবার উপরে গিয়ে আক্রমণ এবং গুলিবর্ষণ করেছিল, তাই তারা ওই সমস্ত ইতিহাসগুলো জানত এবং সবসময় এই অঞ্চলকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করেছে যাতে এখানের সেনাবাহিনীকে যখনই প্রয়োজন তখনই তলব করা যায়। আমেরিকাও ঠিক একই বিষয় চাচ্ছে, এখানে তাদের এমন একটি সেনাবাহিনী প্রস্তুত থাকুক যাদেরকে যখন যেখানে বসে তলব করলে হাজির হয়ে যাবে। তাই আমরা যদি দেখি সোয়াদ এবং জুনুবি ওয়াজিরিস্তানে যে ধরনের অপারেশন চালানো হয়েছে, আপনার কি মনে হয় এখানে যদি পাকিস্তানের সেনাবাহিনীর পরিবর্তে আমেরিকার সেনাবাহিনী থাকত তাহলে এর চেয়ে বেশি ক্ষতি তারা করতে পারত? মসজিদ মাদ্রাসাগুলোকে আর লক্ষ্যবস্তু বানিয়েছে, লক্ষ লক্ষ সাধারণ মানুষদেরকে ঘর বাড়ি ছেড়ে সোয়াদ থেকে বের হতে তারা বাধ্য করেছে, বড় বড় হত্যাকাণ্ড চালানোর ক্ষেত্রে তারা এমন কোনো কিছুই তোয়াক্কা করেনি, সাধারণ জনবসতির উপর এরা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করেছে। তাই এই পুরো বিষয়টিকে যদি একটু পর্যালোচনা করে দেখেন তাহলে আমেরিকা একটি সেনাবাহিনী থেকে এক চেয়ে আর বেশি কি চাইতে পারে? আমাদেরকে এই সেনাবাহিনী কি কোনো আলাদা বাহিনী হিসেবে দেখা উচিত হবে না? আমরা পাকিস্তানের ভিতরে আমেরিকান সেনাবাহিনীর সাথে কি তাল চালিয়ে যাচ্ছি? পার্থক্য শুধু এতটুকুই যে এখানে 6 লাখেরও কিছু বেশি সেনাবাহিনী আছে যারা খাকি রঙের পোশাক পরিধান করে আছে। এই খাকি রঙের পোশাকধারী সেনাবাহিনীকে পাকিস্তানের সেনাবাহিনী অথবা আমাদের নিজেদের সেনাবাহিনী বলা ছেড়ে দেওয়ার সময় এখন হয়ে গিয়েছে। আফসোস হয় ওই সমস্ত দিনদার লোকদের উপর যারা এই খাকি রঙের পোশাকধারী সেনাবাহিনীকে যখন নিজেদের লোক বলে দাবি করবে। এটি ওই সেনাবাহিনী যার প্রধানরা আমাদের শ্রদ্ধা ওলামাদেরকে শহীদ করে দিয়েছে, লাল মসজিদের ভিতরে প্রবেশ করে তারা আমাদের আলিমদের শহীদ করেছে এবং জামিয়া হাফসার মধ্যে ঢুকে মাদ্রাসার মাসুম বোন এবং ছাত্রীদেরকে শহীদ করেছে, যে সেনাবাহিনী পুরো সীমান্তবর্তী এলাকা অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকায় এবং সোয়াদের এক একটি মসজিদ এবং মাদ্রাসাকে পেঁচে পেঁচে বোমা হামলা চালিয়েছে। সেই সেনাবাহিনীকে যখন কোনো দিনদার লোক নিজেদের সেনাবাহিনী বলে দাবি করে তখন তাদেরকে সত্যি আফসোস হয়। তাই আমাদেরকে একথা ভালো করে বুঝে আসতে হবে যে এটি আমেরিকার সেনাবাহিনী যাদের সাথে আমাদের যুদ্ধ চলছে, তাই এরা যত দুর্বল হবে এবং এই দেশে এদের ভিত্তি যত নাজুক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় জিহাদ ততই প্রসার লাভ করবে এবং ততই আল্লাহর দিন সম্প্রসারিত হবে আর আমেরিকার এই এলাকাগুলোর নিয়ন্ত্রণ দিনের পর দিন নিঃশেষ হতে থাকবে ইনশাআল্লাহ। এই বিষয়ে শেষ কথা হচ্ছে আমেরিকার বিষয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমেরিকা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তারা তো কিছুদিন আগ থেকেই এখানে সকল সরঞ্জাম গঠনের কাজ শুরু করে দিয়েছে আর অতি সম্প্রতিকালে ওবামা যে সর্বশেষ যুদ্ধ ঘোষণা বর্ণনা করেছে তা কি কোনো যুদ্ধের ঘোষণা ছিল? বরং তা তো ছিল এখান থেকে কত দ্রুত তাদের বাহিনীকে গুটিয়ে নিয়ে যাবে তারই একটি ঘোষণাপত্র মাত্র। 1.5 বছরের একটি সময়সীমা তারা নিজেদের জন্যই নিজেরা ঠিক করে নিয়েছে এবং এর মধ্যে তারা এখান থেকে পালিয়ে যাবে, তাই আমেরিকার জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তাদেরকে রফাতফা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সিংহ আফগানিস্তানে এখনো মজুদ রয়েছে ইনশাআল্লাহ, এবং আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং সাহায্যে উভয় দিকে আমাদের সাথীদেরকে জিহাদের জন্য পাঠিয়ে দিই এবং উভয় জায়গায় তাসকিল জারি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সেখানে এক বিন্দু পরিমাণে কোনো কমতি আসেনি। পাকিস্তানের ভিতরে জিহাদ জারি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরং আরও শক্তি এবং উৎসাহী পাওয়া যাচ্ছে। এখানে একটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন যে যে মুজাহিদিনটা তাদের পক্ষে সম্ভব হলে আমেরিকার ভিতরে ঢুকে গিয়ে তাদের মারতে পারে, অর্থাৎ টুইন টাওয়ারের মতো অ্যাটাক করতে পারে। আপনার কি মনে হয় আমেরিকা যখন নিজের পায়ে এখানে চলে এসেছে তখন তারা তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য বসে থাকবে? অর্থাৎ মুজাহিদিনরা যে কোনো ধরনের কার্যক্রমে গ্রহণ করছে তা এমনভাবে করার চেষ্টা করছে যাতে আমেরিকার সর্বোচ্চ ক্ষতি সাধিত হয় এবং কুফুর আর যার হত্যাকর্তা আছে তাদের উপরও সর্বোচ্চ ক্ষতি সাধিত হয়। তাই আমরা এই জন্যই দেখতে পাচ্ছি যে মুজাহিদিনরা পাকিস্তানের উপর জিহাদ জারি রাখার পরও আমেরিকাকে নাস্তানাবুদ বানানোর কাজকে তারা ছেড়ে দেয়নি। এর একটি সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কিছুদিন পূর্বে হালিবে খোস্তের মধ্যে সিআইএ এর অফিসে যে ফিরে হামলা পরিচালিত হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত বলতে হয় সিআইএ এর ইতিহাসে এত বড় হামলার শিকার তার ইতিপূর্বে আর কখনো হয়নি। আর এই কথার সাক্ষী তো খুদ আমেরিকা নিজেই 8 বছরের ইতিহাসে সিআইএ এর মধ্যে এত বড় ছাত্র ডেকেনি, যার মধ্যে তাদের কয়েকটি প্রদেশের কর্মরত নিহত হয়েছে।
এখানে আফগানিস্তান আর পাকিস্তানের জিহাদের মধ্যে কি এতটুকু পার্থক্য বলা যায় না যে আফগানিস্তানের মধ্যে তো এক কাফের রাষ্ট্র হামলা করেছে এবং তাকে দখল করে নিয়েছে, আর এর জন্য সেখানে তাদের বিরুদ্ধে জিহাদ চলছে। অন্যদিকে এখানে তো একটি মুসলিম রাষ্ট্রের সাথে বিদ্রোহ করে নিজেদেরই রক্ত প্রবাহিত করা হচ্ছে, যার বিরুদ্ধে নিয়ে অনেকে সন্দেহ পোষণ করে থাকে।
এখানে একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন যে ব্যক্তি এখনো পর্যন্ত পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র মনে করে আর এখনো আফগানিস্তান এবং পাকিস্তানের অবস্থার মধ্যে পার্থক্য করে তার তো বিবেক বুদ্ধির উপর আফসোস করতে হয়। বাস্তবতা হচ্ছে আফগানিস্তানের মধ্যে একটি ইসলামী ইমারত কায়েম ছিল আর সেখানে এমন একটি জাতি এবং তাদের নেতা ছিল যারা কখনোই অন্যের সামনে মাথা নত করেনি, তাই তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে হামলা এবং যুদ্ধ করার প্রয়োজন হয়েছিল। অন্যদিকে পাকিস্তানের বিষয়টি একচেয়ে সম্পূর্ণই ভিন্ন ছিল, কারণ এখানে দখল করার জন্য তাদের কোনো ধরনের যুদ্ধ করতে হয়নি। তারা এখানে এসেছে বরং আসারও প্রয়োজন হয়নি, সেখানে বসেই ফোনের মাধ্যমে কথা বলেছে আর এখানকার সেনাবাহিনী পুরোপুরি আত্মসমর্পণ করার জন্য একটা ফোনে যথেষ্ট হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে 8 বছরের মধ্যে তাদের উপস্থিতি এবং অবস্থানকে আরো বৃদ্ধি করে চলছে। এই খবরগুলো তো পরিষ্কার সব জায়গায় ছড়িয়ে আছে যে আমেরিকার দূতাবাসগুলো এখানে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও আমেরিকান বাহিনী এখানে পূর্বে যত মজুদ ছিল তাকে বিভিন্ন কারণ এবং ইস্যু দেখিয়ে এবং প্রয়োজনীয়তা দেখিয়ে তার সংখ্যা আরো বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের ভিত্তিকে আরো মজবুত করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তাদের সেনাবাহিনী যে আসছে তা এখানকার সরকারেরই সাহায্য এবং সহযোগিতার মাধ্যমেই এখানে আসছে এবং তাদের কর্মকর্তারাই বলছে যে এয়ারপোর্টে তাদের কোনো জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির সম্মুখীন হতে হয় না, বরং তা বাড়তে বাড়তে এখন এই পর্যন্ত পৌঁছেছে যে ব্ল্যাক ওয়াটার নামের গোয়েন্দা বাহিনীর কথা আমরা এতদিন শুধু নামেই শুনেছিলাম মাত্র, আর এখন তাদের মতোই অনেকগুলো গোয়েন্দা সংস্থাকে এখানে এনে ভরে ফেলা হয়েছে। হলব্রুক অধিকাংশ সময় আমেরিকার যে এখানেই বেশি কাটিয়ে থাকে, যার মাধ্যমে এই কথা বোঝা যায় যে তারা এই অঞ্চলকে কতটুকু গুরুত্ব দিয়ে থাকে। যখনই এখানে কোনো ধরনের রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, মুসলিম লীগ এবং পিপলস পার্টির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় অথবা চিফ জাস্টিস সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, কিংবা যখনই সেনাবাহিনী এবং তার রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো প্রকারের দ্বন্দ্বের সৃষ্টি হয় তখনই হলব্রুক এবং আমেরিকা এবং ব্রিটিশ সেনাবাহিনীর প্রধানরা এসে হাজির হয়ে যায়। তারা কেন এখানে সমাধান করার জন্য চলে আসে? এই জন্যই আসে যে তারাই হচ্ছে এখানকার আসল শাসক। যখন হলব্রুক ভারতে সফর গিয়েছিল তখন সে বলেছিল যে আমি কয়েকদিন পূর্বে সোয়াত থেকে সফর করে এসেছি। এগুলো কারো অজানা নয় যে সে এর পূর্বে অনেকগুলি সীমান্তবর্তী গুজরি এলাকা সফর করেছিল, সে কি উদ্দেশ্যে এসব অঞ্চল সফর করছে। এর পূর্বে হিলারি ক্লিন্টন বাদশাহী মসজিদ থেকে নিয়ে সারহাত এলাকার এমন কোন অঞ্চল সে বাদ রাখেনি যা সে সফর করেনি। তাই এগুলো তো এখন সবারই বুঝে আসা যাওয়ার কথা যে পাকিস্তান হচ্ছে আমেরিকার 53তম প্রদেশ, পাকিস্তান হচ্ছে আমেরিকার দখলকৃত একটি অঞ্চল, তাই এখন এখান থেকে পাকিস্তানকে মুক্ত করার চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। আর এখানে যে জিহাদ হচ্ছে তা যদি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় তাহলে একে বিদ্রোহের নামে অভিহিত করা ঠিক হবে না, বরং এটি তো জিহাদেরই একটি অংশ মাত্র। আমরা ঠিক যেভাবে আফগানিস্তানের মধ্যে আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকার পক্ষ অবলম্বনকারী মিলিশিয়ার বাহিনী হোক অথবা বিভিন্ন গোত্রপ্রধানরা হোক যারাই দাঁড়িয়েছে আমেরিকার পক্ষে, আমরা তাদের বিরুদ্ধে জিহাদের মধ্যে রয়েছি। ঠিক একইভাবে আমরা পাকিস্তানের মধ্যে আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকার পক্ষে যুদ্ধরত পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদের মধ্যে রয়েছি। সেটাও জিহাদ আর এটাও জিহাদ, সেটাও ফরদ আইন এবং এটাও ফরদ আইন। এই দুইয়ের মধ্যে কোনো ধরনের পার্থক্য করা ঠিক হবে না। এটা তো গেলে এই আলোচনার একটি দিক যেখানে বিদ্রোহ বলে সমালোচনা করা হচ্ছে, আর এটা এই নিয়তে করা যাতে এর সাথে অনেকগুলি শর্ত আরোপ করে দেওয়া যায় আর এর মাধ্যমে একটি অজুহাত এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করা যে এখানে সেই শর্তগুলো পূরণ হচ্ছে না, আর তা এমন একটি ভাব নিয়ে করা যেন আমরা এখন উসমানী অথবা আব্বাসী খিলাফতের যুগে অবস্থান করছি যেখানে শরিয়া পুরোপুরি কায়েম রয়েছে আর তর্ক শুধু এই নিয়ে হচ্ছে যে শাসক ফাসেক জালেম নাকি কাফের এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ হবে নাকি না জায়েজ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা তো এখন সেই অবস্থানে নেই, বরং এটি তো হচ্ছে একটি দখলকৃত দেশ যাকে এখন মুক্ত করতে হবে। তাই এখন এই সমালোচনা ছেড়ে দেওয়া উচিত যে এখানে কি বিদ্রোহ করা জায়েজ হবে নাকি তা না জায়েজ। এই আলোচনার আরেকটি দিক হচ্ছে আমরা এখন যা কিছু করছি তা আত্মরক্ষামূলক জিহাদের একটি অংশ হিসেবে করছি। এখানে আক্রমণ আমরা প্রথমে জানাইনি, বরং বিগত 8 বছরে যা কিছু ঘটেছে আক্রমণ হয়েছে আমেরিকার পক্ষ থেকে এবং আক্রমণ হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর তরফ থেকে। আফগানিস্তানে ইমারত ইসলামিয়া কায়েম ছিল, পাকিস্তানি সেনাবাহিনী আমেরিকার সাথে মিলে একত্রিত হয়ে সেই ইমারত ইসলামিয়াকে ধ্বংস করেছে। আমরা সেই ইমারত ইসলামিয়াকে রক্ষা করার জন্য জিহাদ করে যাচ্ছি। আমেরিকা আফগানিস্তানের মধ্যে আক্রমণ চালিয়েছে আর পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে পুরোপুরি সাহায্য সহযোগিতা করেছে, তারা উভয় এর মধ্যে শরিক রয়েছে। তাই প্রথম আক্রমণ তাদের তরফ থেকেই হয়েছে। আমেরিকা নির্দেশ করেছে অমুক ব্যক্তিকে গ্রেফতার করো, পাকিস্তান তাকে গ্রেফতার করে তাদের হাতে সোপর্দ করে দিয়েছে। তাই আক্রমণ তাদের দিক থেকে শুরু হয়েছে। মুজাহিদদের ঘর বাড়িগুলো যদি ধ্বংস করা হয়ে থাকে তা আরব মুজাহিদিন হোক অথবা অন্য কোন অঞ্চলের মুজাহিদিন হোক না কেন, তাহলে তা পাকিস্তানি সেনাবাহিনী এবং এজেন্সিগুলির দ্বারাই হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তান থেকে মুজাহিদরা যখন গোত্র এলাকাগুলিতে একত্রিত হচ্ছিল সেখানে 7-8 বছর যাবৎ এমনকি এখনো পর্যন্ত উপর্যুপুরিভাবে আক্রমণ চালানো হচ্ছে, তা পাকিস্তানি সেনাবাহিনীর কুকর্ম এবং তাদের পক্ষ থেকেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। তাই এখন যখন মুজাহিদিন লাহোর, করাচি, পিন্ডি অথবা পেশোয়ার কিংবা অন্য যেখানে সেনাবাহিনীকে লক্ষ্য করে অপারেশন চালাচ্ছে তা মূলত তাদের নিজেদের আত্মরক্ষার জন্যই করে যাচ্ছে। তারা 7-8 বছর যাবৎ ধৈর্য ধারণের পর মাত্র কয়েকবার তারা নিজেদের আত্মরক্ষার জন্য হাত তুলেছে। আমরা যে শরিয়া পড়েছি এবং যে দিন আমরা পেয়েছি তাতে আত্মরক্ষা করার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা পাইনি, বরং হাদিসে আর ফজিলতের বর্ণনা এভাবে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, অর্থাৎ যে ব্যক্তি তার সম্পদ হেফাজত করতে গিয়ে মারা গেলে সে শহীদ। অন্য বর্ণনা এসেছে, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, অর্থাৎ যে ব্যক্তি তার জীবন হেফাজত করতে গিয়ে মারা গেলে সেও শহীদ। অন্য বর্ণনা এসেছে, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, অর্থাৎ যে ব্যক্তি তার ইজ্জত হেফাজত করতে গিয়ে মারা গেল সে শহীদ। এবং অন্য বর্ণনা এভাবে এসেছে, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, অর্থাৎ যে ব্যক্তি তার পরিবারকে হেফাজত করতে গিয়ে মারা গেল সেও শহীদ। তাই আমাদের এখানে যে জিহাদ চলছে তাতে আমরা এই সবগুলো কারণ দেখি এই জিহাদে অংশগ্রহণ করতে পারি। আমরা উম্মতের সম্পদকে এই চোর লুটেরাদের কাছ থেকে হেফাজত করার জন্য এই জিহাদ করছি। সেই হাজারো মুজাহিদিন যাদের ইজ্জত এবং জানের উপর তারা হাত দিয়েছে তাকে মুক্ত করার জন্য এই জিহাদ করছি। সেই ক্রমাগত হামলা যার কারণে হাজারো নয় বরং লাখ লাখ মুসলিম তাদের নিজেদের ঘর বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে, তাদের হেফাজত করার জন্য আমরা জিহাদ করে যাচ্ছি। সেই বোনেরা যাদেরকে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে অথবা ওই বোনেরা যাদেরকে জামিয়া হাফসার মধ্যে শহীদ করা হয়েছে এবং অনেকেই এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, আমরা তাদের হেফাজতের জন্য জিহাদ করে যাচ্ছি। তাই এটি তো সব দিক থেকে আত্মরক্ষামূলক জিহাদ এবং এই জিহাদ করতে শরীয়ার কোনো দিক থেকে বাধা দেওয়া হয় না, বরং এই অবস্থায় এ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফিকার কিতাবগুলো ঘুরে দেখুন, যদি বিশুদ্ধ শরীর শাসন ব্যবস্থাও কায়েম থাকে এবং ওই শরীর শাসন ব্যবস্থার শাসক যদি জানেমও হয় এবং মুসলিমদের জান এবং মানের উপর অবৈধভাবে হস্তক্ষেপ করে তখন তাদের উপর জিহাদ করা জায়েজ নাকি না জায়েজ। আল্লামা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ এবং আল্লামা ইবনে হামাম রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ওলামারা তাদের কিতাবগুলিতে এই বিষয়ে কি লিখেছেন তা খুলে দেখার প্রয়োজন রয়েছে।
তাহলে আপনি কি বলতে চাচ্ছেন পাকিস্তানের মধ্যে বিদ্যমান জিহাদকে বিদ্রোহ বলা যাবে না?
না, আমার বলার উদ্দেশ্য এটা ছিল না, বরং যারা বিদ্রোহের শর্তগুলি এই জিহাদের পিছনে লাগিয়ে একে অবৈধ করার চেষ্টা করছে যাতে তারা এর পর্যায় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে তাদের উদ্দেশ্য করে আমার এই কথাগুলো বলা। যদি এক মুহূর্তের জন্য ওই বিদ্রোহের ব্যাপারে সকল অভিযোগ একদিকে রাখা হয় তাহলে এই জিহাদের বৈধতা শরিয়ার বিভিন্ন দিক এবং দলিলের মাধ্যমে প্রমাণ করা সম্ভব। যেমন এই জিহাদ পরিচালিত হচ্ছে আসল কাফেরের বিরুদ্ধে, এটি একটি আত্মরক্ষামূলক জিহাদ, এটি কাফেরদের যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে জিহাদ, এর মধ্য থেকে কোনো একটি বিষয়কে বিদ্রোহ বলা যায় না। যদি কেউ এসে বিদ্রোহ নামে অভিযুক্ত করে যে শব্দটি ফুকাহারা ব্যবহার করে থাকেন তারপরও এখানে সবগুলি শর্ত পূরণ করে, এ ব্যাপারে তো আহলে ইলমদের মধ্যে ঐক্যমত রয়েছে যে যদি মুসলিমদের এলাকাগুলো থেকে শাসক কাফির হয়ে যায় শরীয়তভাবে সেই শাসক বৈধ শাসক হয় না, তার আনুগত্য আমাদের জন্য ওয়াজিব থাকে না, বরং তাকে পদচ্যুত করে এবং তার পরিবর্তে একজন মুসলিম শাসক নিযুক্ত করা তখন ওয়াজিব হয়ে পড়ে। দৃষ্টান্তস্বরূপ আপনি কোরআনের আয়াত খুলে দেখুন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا, অর্থাৎ কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে মুসলিমদের উপর বিজয় দান করবেন না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা বলেছেন যে এখানে লাইয়া জ্বালা মূলত লাকা জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কাফিরদেরকে মুসলমানদের উপর কোন ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার সুযোগ দিও না। আর এই জন্য শরিয়া এই বিষয়টিকে নির্দিষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন এবং অন্যান্য ওলামারও এ ব্যাপারে লিখেছেন যে শরিয়া এই বিষয়টিকেও অনুমতি দেয় না যে একজন মুসলিম মহিলাকে একজন কাফির পুরুষ বিয়ে করব, কারণ বিয়ে হয়ে যাওয়ার পর পুরুষ হওয়ার কারণে ওই কাফির তার উপর কর্তৃত্ব এবং এক ধরনের প্রাধান্য পেয়ে যাবে। তাই শরিয়া যেখানে একজন মুসলিমের উপর কোনো কাফিরের প্রাধান্য পাওয়াকে অনুমতি দেয় না, তাহলে সেই শরিয়া কিভাবে মুসলিমদের বিশাল এলাকার উপর যেখানে লাখো নয় বরং কোটি কোটি মুসলমান বসবাস করছে তাদের উপর কাফির এবং মুরতাদরা প্রাধান্য পেয়ে বসুক এবং তাদের উপর শাসন কর্তৃত্ব করুক এবং তার এই কর্তৃত্বকে মেনে নিক, এটা অনুমোদন করবে? আমরা যে শরিয়া পড়েছি সেই শরিয়া তো এর অনুমতি দেয় না। ঠিক একইভাবে হাদিসের মধ্যে এসেছে যে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মক্কার ভিতরে প্রবেশ করেননি, সেই সময় একজন সাহাবী হযরত আয়েশ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে সেখানে নিয়ে এসেছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের সর্দারের মধ্যে একজন ছিলেন, কিন্তু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। আর হযরত আয়েশ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম হয়েছিলেন এবং একজন সাধারণ সাহাবী ছিলেন। উভয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে বলতে লাগলেন, এই হচ্ছে আবু সুফিয়ান আর এই হচ্ছে আয়েশ বিন আমর। এখানে গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে চিন্তা করার প্রয়োজন রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সাহাবীদেরকে তারবিয়া দিতেন, কিভাবে দীনের মর্যাদা এবং ইসলামকে উচ্চ এবং প্রাধান্য দেওয়ার ব্যাপারে তিনি শিক্ষা দিতেন। তিনি বললেন যে বরং তুমি বলো হাদা আয়েশ বিন আমর ও হাদা আবু সুফিয়ান, অর্থাৎ তুমি এভাবে বলো না, বরং বলো এই হচ্ছে আয়েশ বিন আমর এবং এই হচ্ছে আবু সুফিয়ান। সুবহানাল্লাহ, প্রথমে মুসলমানের নাম নাও অথবা কাফিরের নাম, অতঃপর তিনি বললেন ইসলাম সবসময় উপরে থাকে এবং এর উপর অন্য কিছু প্রাধান্য পায় না। তাই যে দিন কাফিরের নাম পর্যন্ত প্রথমে নিয়ে আসার ব্যাপারে অনুমতি দেয় না, তাহলে সেই দিন কিভাবে মেনে নিবে যে কাফির মুসলমানদের উপর শাসক হোক যাতে সে যথেচ্ছ মুসলিমদের বিষয়ের উপর হস্তক্ষেপ করতে পারে? আজ আমরা কোনো ফাসিক শাসকের বিরুদ্ধে কিতাল করছি না, আমরা কিতাল করছি মুরতাদিন শাসকদের বিরুদ্ধে, এমন শাসক যারা অনেকগুলো দিক থেকে কুফরিতে প্রবেশ করেছে। একই সাথে যদি আমরা ফোকাহাদের উক্তির দিকে দেখি তাহলে আমরা এই বিষয়ে আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ কাজী আয়াজ রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ওয়াজমাউল উলামাউ আলা আন্নাল ইমামাতা লা তানকিদুল কাফির, অর্থাৎ এই বিষয়ের উপর ওলামাদের ঐক্যমত রয়েছে যে ইমামত অর্থাৎ শাসন ক্ষমতা কোনো কাফির হাতে দেওয়া যাবে না। অর্থাৎ যদি জোরপূর্বক কোনো কাফির মুসলমানদের উপর বিজয়ীও হয়ে যায় অথবা মুসলমানদের উপর শাসক হয়েও যায়, তারপরে শরীয়তভাবে সে মুসলিমদের উপর ইমাম অর্থাৎ নেতা বা শাসক হতে পারে না, আর শরীয়ত তাকে শাসক হিসেবে স্বীকৃতি দিবে না আর না সে আনুগত্য পাওয়ার যোগ্য হবে। বরং এরপরে তিনি আরো বলেছেন, ওয়াআদা আন্নাহু লাউ তারা আলাইহিল কুফর ইনআসাল, অর্থাৎ এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে যদি কোন মুসলিম শাসক হওয়ার পর কুফুরি করার মাধ্যমে মুরতাদ হয়ে যায় তাহলে শরিয়া থেকে তাৎক্ষণিকভাবে তার কর্তৃত্ব বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ তার আনুগত্য করার আর বৈধ হবে না। আর এ কারণে তিনি এরপরে বলেছেন যে সাকাতাত তাআতুহু ওয়া ওয়াজাবা আলাল মুসলিমিনা আল কিয়ামু আলাইহি ওয়া খালাআহু ওয়া নাসাব ইমামান আদল, অর্থাৎ তার আনুগত্য করা বাতিল হয়ে যাবে এবং মুসলিমদের উপর ওয়াজিব হয়ে যাবে যে তারা তার বিরুদ্ধে উঠে দাঁড়াবে এবং তাকে অপসারণ করবে, অন্য আরেকজন ন্যায়বান শাসক সেখানে নিযুক্ত করবে। তাই এটি শরীয় ওয়াজিবাত যে ইমাম যদি প্রকাশ্যভাবে কুফরি করে তাহলে তার বিরুদ্ধে মুসলমানদের তাড়াতে হবে এবং তাকে অপসারণ করা ওয়াজিব হয়ে যাবে। এই কথাটি মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ মিশকাত শরীফের ব্যাখ্যা বলেছেন এভাবে, ওয়াজমাউ আলা আন্নাল ইমামাতা লা তানকিদুল কাফির ولو ترى عليه الكفر يعني عسل وكذا لو ترك إقامة الصلوات والدعاء إليه وكذا البدع এই বিষয় ওলামাদের মধ্যে একমত যে ইমামত বা শাসন ক্ষমতা কোন অবস্থাতেই কোনো কাফির হাতে অর্পণ করা যাবে না, আর কাফির কখনো মুসলমানদের উপর বৈধ শাসক হতে পারবে না। আর যদি কখনো মুসলিমদের উপর কুফুর প্রাধান্য পেয়ে যায় তাহলে সেই অবস্থায় তারা মাগুর হিসেবে গণ্য হবে। ঠিক একইভাবে যদি ইমাম সালাত কায়েম করার যে ফরজিয়াত আছে তা ছেড়ে দেয় অথবা এ ব্যাপারে গাফেল হয়ে যায় এবং অপরকে সালাতের দিকে আহ্বান ছেড়ে দেয় এবং বিদআতকে বিস্তার লাভের সুযোগ করে দেয় তাহলে তার ইমামত বাতিল হয়ে যাবে এবং তাকে অপসারণ করতে হবে। তাই এটি কোনো বিতর্কিত বিষয় নয়, বরং এর একটি প্রতিষ্ঠিত বিষয় যে শাসক যদি কাফির হয় অথবা দিন থেকে খারিজ হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা ওয়াজিব হবে। হানাফি মাযহাবে এই বিষয়গুলোকে আরও গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। এ কারণে ইমাম জাসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআনে লিখেছেন, وكان مذهبه اي مذهب ابي حنيفه مشهورا في قتال الظلمه وائمه الجاو، ولذلك قال الاوزاعي رحمه الله احتملنا ابي حنيفه على كل شيء حتى جاءنا بالسيف قتال الظلمة وإمة الجور فلم نحتمله. ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব জালেম এবং অত্যাচারী শাসকদের বিরুদ্ধে কিতাল ঘোষণা দেওয়ার ব্যাপারে সুপরিচিত ছিল। এখানে কাফির শাসকের কথা বলা হয়নি, বরং সে সমস্ত শাসকদের কথা বলা হয়েছে যারা জুলুম এবং অত্যাচার করত। আর এই কারণেই আউজাই রাহিমাহুল্লাহ বলেছেন, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক ফতোয়াই মেনে নিয়েছি, কিন্তু যখন তিনি এই ফতোয়া দিয়েছেন যে জালেম এবং অত্যাচারী শাসকদের বিরুদ্ধে কিতাল করতে হবে, তখন আমরা তার এই ফতোয়া মেনে নিতে পারিনি। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো এই ধরনের কিতালের পক্ষে রায় দিয়েছেন যা পূর্ববর্তী আলিমদের এবং ইতিহাসদের কিতাব খুঁজলে পাওয়া যাবে। এবং পূর্ববর্তী কিতাবে এও রয়েছে যে হামালাহুল মানু ইলাইহি ওয়া ফাতায়াহুন নাস সিররান ফি উজুবি নুসতিহি ওয়াল কিতাল মাহ, অর্থাৎ তিনি বিদ্রোহীদের হক প্রতিষ্ঠার জন্য তাদের পক্ষে ফতোয়া দিতেন এবং তাদের সমর্থনে গোপনে তিনি মালও প্রেরণ করতেন। অথচ তখন বিরোধ ছিল কার সাথে? বিরোধ ছিল এমন এক শাসকের সাথে যে শরিয়া দ্বারা শাসন কার্য পরিচালনা করছিল এবং আদালতগুলিতে তখন শরিয়ার হুকুম অনুসারে বিচার ফাসলা করা হচ্ছিল। জিহাদ জারি ছিল, মুসলমানদের সেনাবাহিনীর উপস্থিতি ছিল এবং কোথাও কুফুর বিজয় অবস্থানে ছিল না। সামষ্টিকভাবে দিন কায়েম ছিল, মসজিদ এবং মাদ্রাসাগুলোতে দিনের কাজ চলছিল, ইসলামই ছিল তখন বিজয়ী বেশি। কিন্তু এত কিছু থাকার পরও সেই খেলাফত ইমাম শরিয়াদের কিছু হুকুমকে ছেড়ে দিয়ে ফিস করেছিল, আর তাই এমন পরিস্থিতিতেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের বিরুদ্ধে কিতালের জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছিলেন। তাহলে যেখানে পারভেজ মুশাররফ, জারদারি, কিয়ানি এদের মতো নির্দিষ্ট লোকগুলো আমাদের উপরে শাসন করবে আর আমরা এই নিয়ে তর্ক করব যে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ হবে নাকি না জায়েজ, তাহলে তো ইলমের দিক থেকে একেবারে ভিত্তিহীন কথা মাত্রা হবে, যারা এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে সংশয়ের মধ্যে ভুগছেন।
আপনি যে আলোচনাটি করলেন তাতে এই প্রশ্নটি উঠে আসে যে পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং এর সেনাবাহিনীকে কোন শারীরিক দলিলের ভিত্তিতে মোরতাদ এবং কাফির বলা হবে?
আপনি যদি কোনো ব্যক্তি বিশেষের কথা বলেন, তাহলে এমন কিছু কথা, কাজ এবং বিশ্বাস রয়েছে যার মাধ্যমে একজন ব্যক্তি দিন থেকে খারিজ হয়ে যায়, আর এটা কোনো একটি বিশেষ শাসকের মধ্যে পাওয়া যেতে পারে এবং তা এক শাসক থেকে অন্য শাসকের মধ্যে পার্থক্য হতে পারে। তবে এমন কিছু দিন থেকে বিষয় আছে যা রাজনৈতিক নেতা অথবা সেনাবাহিনীর মধ্যে একদম সাধারণভাবে পাওয়া যাচ্ছে, তা বর্তমানের শাসক গোষ্ঠী হোক অথবা তাদের পূর্বসূরীদের মধ্যেই হোক না কেন, সকলের মধ্যে এমন একটি বিষয় সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে এই কাজ করার মাধ্যমে তারা দিন থেকে খারিজ হয়ে যাচ্ছে, আর তা হল ইসলাম এবং কুফুরের সাথে বর্তমানে যে যুদ্ধ চলছে তার মধ্যে কুফুরের পক্ষে নেওয়া। এই বিষয়ে সকল আহলে ইলমদের মধ্যে ঐক্যমত রয়েছে যে কুফুর আর ইসলামের যুদ্ধের মধ্যে কুফুরের সাহায্য সহযোগিতা করা এবং তাদের পক্ষ নেওয়া এমন একটি মারাত্মক নিকৃষ্ট কাজ যার পরে আর ইমাম অবশিষ্ট থাকতে পারে না, একজন মুসলিম দিন থেকে খারিজ হয়ে যায়। এই বিষয়টির উপর প্রমাণ দিতে গেলে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে এবং আহলে ইলমদের এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রয়েছে। উদাহরণস্বরূপ আপনি যদি সূরা মুমতাহিনা পড়েন তাহলে আপনি দেখতে পাবেন এই পুরো সূরাটি এই বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, আর সূরা আলে ইমরানের অনেক আয়াত রয়েছে এবং একইভাবে সূরা মায়েদাতেও বেশ কয়েকটি আয়াত রয়েছে। সূরা আল মুনাফিকের মধ্যেও এর আলোচনা আপনি পাবেন, তাই অনেক সূরার মধ্যেই আপনি এই বিষয়টির উপর আলোচনা পাবেন। কিন্তু এর মধ্যে দুই তিনটি আয়াত এমন রয়েছে যার উপর মুসলিমদের খুব মনোযোগের সাথে লক্ষ্য করা প্রয়োজন এবং দেখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বোঝাতে চেয়েছেন। আর এই ধরনের কথা এবং কাজ থেকে শুধু নিজেদেরকে বাজিয়ে রাখলে চলবে না, বরং এর ভয়াবহতার ব্যাপারে আমাদের সবাইকে সজাগ এবং সাবধান করতে হবে। এর মধ্যে একটি আয়াত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। অর্থাৎ মুমিনগঞ্জ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে, যারা এরূপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন এবং সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। সূরা আল ইমরান আয়াত 28। এই আয়াতের তাফসীর ইমাম তাবারী রাহিমাহুল্লাহ লিখেছেন যে يعني بذلك فقد بري من الله وبري الله منه بإتداده عن دينه والدخول في الكفر। অর্থাৎ এই আয়াতটা বোঝানো হয়েছে যে যে ব্যক্তি এই ধরনের কাজ করলো, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য সহযোগিতা করলো, সে আল্লাহর সাথে সম্পর্ককে ছিন্ন করলো, আর আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। কেননা সে এই ধরনের কাজ করার কারণে দিন থেকে মুরতাদ হয়ে গেছে এবং কুফুরের মধ্যে প্রবেশ করেছে। একইভাবে এই আয়াতের ব্যাখ্যায় যদি অন্যান্য ফুকাহাদের উক্তি দেখেন, তাহলে দেখতে পাবেন যে তারা এই বিষয়টিকে কত গুরুত্বের সাথে উল্লেখ করেছে। এই ধরনের কাজ একজন ব্যক্তিকে দিন থেকে খারিজ করে দেয়। এই বিষয়ের উপর দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা মায়েদার 51 নম্বর আয়াত। ক্বাল আল্লাহু তাআলা, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বা'দুহুম আওলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল ক্বাওমাজ যালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম জাতিকে হেদায়েত দান করেন না। এই আয়াতের ব্যাপারে তাফসীর খুলে দেখুন, ফাইন্নাহু মিনহুম, অর্থাৎ তারা তাদের মধ্যে। এই কথার ব্যাখ্যায় ওলামারা কি বলেছেন? প্রখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুয়া মুশরিকুম মিসলাহুম, অর্থাৎ তারা তাদের মতোই মুশরিক হবে। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা লিখেছেন, কাফির মিসলাহুম, অর্থাৎ সে তাদের মতোই কাফের হবে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ লিখেছেন, এই কাফির মুনাফিক, সে কাফির এবং মুনাফিক হবে। অন্যান্য মুফাসসিরদের উক্তি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন তারাও একই ধরনের মন্তব্য করেছেন। আর এরকম খুব কম জায়গায় আছে যেখানে কোনো কথা বা কামলের ব্যাপারে মুফাসসিররা এত গুরুত্বের সাথে এবং স্পষ্টভাবে কুফুরের কথা উল্লেখ করেছেন। এটি হলো দ্বিতীয় আয়াত। আর ঠিক একইভাবে তৃতীয় আরেকটি আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ইন্নাল লাযীনা ইরতাদু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাসসালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম। অর্থাৎ নিশ্চয়ই যারা সুজাবত ব্যক্ত হওয়ার পর তৎপ্রতি পৃষ্ঠ প্রদর্শন করে, শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায়, শোভনীয় করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। এটা এই জন্য যে তারা তাদেরকে বলে, যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে তাদেরকে বলে যে আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মান্য করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গোপন পরামর্শ অবগত রয়েছেন। সূরা মুহাম্মদের 25-26 নম্বর আয়াত। এই আয়াতের প্রত্যেকটি শব্দের দিকে খুবই গুরুত্বের সাথে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে এবং এর তাফসীরগুলো পড়ে দেখা উচিত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, এর দ্বারা কি মুরতাদ হয়ে যাওয়া বোঝানো হয়েছে? যে কোনো তাফসীর খুলে দেখবেন তাহলে আপনি এর সমর্থনে বক্তব্য পাবেন। যেমনটি আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেছেন, আয় রাজাউ ইলা মা কানু আলাইহি মিনাল কুফর, অর্থাৎ তারা তাদের পূর্ববর্তী কুফরের দিকে প্রত্যাবর্তন করলো যার মধ্যে তারা এতদিন ছিল। অন্যান্য মুফাসসিরগণ লিখেছেন, আয় রাজাউ কুফফারান, অর্থাৎ তারা মুখ ফিরে কুফফারদের দিকে প্রত্যাবর্তন করলো। কোন আমলটি করার কারণে সে কুফরের দিকে প্রত্যাবর্তন করলো এবং কাফির হয়ে গেল, সে ব্যাপারে পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لِلَّذِينَ كَرِهُوا مَا نَزَّلَ اللَّهُ سَنُطِيعُكُمْ فِي بَعْضِ الْأَمْرِ, অর্থাৎ এটা এই জন্য যে তারা তাদেরকে বলে যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে, আমরা কোন কোন ব্যাপারে তোমাদের কথা মান্য করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গোপন পরামর্শের ব্যাপারে অবগত রয়েছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত যার প্রতিটি শব্দে থেমে থেমে চিন্তা করার প্রয়োজন রয়েছে। এই লোকগুলো কাফিরদের আনুগত্য করেনি, বরং শুধু আনুগত্যের ইচ্ছা প্রকাশ করেছিল মাত্র। আর এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুফরের কথা তুলে ধরলেন। এভাবে যে বিষয়ে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ লিখেছেন, রাদ্দাতুহুম কারাত বিকাইরিহিম, অর্থাৎ তাদের দিন থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ মুরতাদ হওয়ার বিষয়টি ছিল কেবল তাদের মুখের কথা। তারা এখনো পর্যন্ত কাফিরদের কোনো আদেশ মান্য করেনি, বরং তারা শুধু এতটুকু বলেছিল যে সানুতিউকুম ফি বা'দিল আমর, অর্থাৎ আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মান্য করবো। তারা পাকিস্তানের সরকারের মধ্যে প্রতিটি বিষয়ের উপর আনুগত্য করার কথা বলেনি, বরং তারা বলেছিল আমরা কোনো কোনো ব্যাপারে তাদের কথা মান্য করবো। তারা প্রতিশ্রুতি দিয়েছিল ভবিষ্যতে তাদেরকে আনুগত্য করবে। আর এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে এরা হচ্ছে ওই সকল মানুষ যারা দিন ত্যাগ করে কুফরের দিকে প্রত্যাবর্তন করেছে। সুতরাং এই আয়াত এবং এরকম কয়েকটি আয়াতই এর জবাবের জন্য যথেষ্ট। এবং এই বিষয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে, যেমন তিনি বলছেন যে ব্যক্তি কোনো জাতির সাহায্য সহযোগিতা করবে সে তাদেরই মধ্যে গণ্য হবে। অন্য বর্ণনা এসেছে ফাশির মাআহুম, অর্থাৎ তাকে তাদের সাথে হাশরের দিন ওঠানো হলো। তাই এই বিষয়ে আরও অনেক আলোচনা করা সম্ভব। আলিমগণ এই বিষয়ের উপর অনেক কিছু লিখেছেন, এটি তো হচ্ছে প্রথম কারণ। আর এই একটি কারণই পাকিস্তানি সরকার এবং তার সেনাবাহিনীকে কাফির এবং মুরতাদ হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট। এরা ইসলাম এবং কুফুরের এই যুদ্ধে কুফুরের পক্ষ নিয়েছে, তারা আমেরিকার পক্ষ নিয়েছে। আর শুধু নামে মাত্র তাদের পক্ষ নেয়নি, বরং তারা সশস্ত্রভাবে যুদ্ধের ময়দানে তাদের সাথে অংশগ্রহণ করে যাচ্ছে। যেমন জুনুবি ওয়াজিরিস্তানের মধ্যে তাদের সংরক্ষিত সকল বোমা মুজাহিদিন এবং সাধারণ মুসলমানদের উপর বর্ষণ করে তারা অভিজ্ঞতা অর্জন করছে, মসজিদ মাদ্রাসাগুলোকে নিশ্চিহ্ন করছে। আর পাকিস্তানের সকল মানুষের চোখের সামনে দিয়ে পাকিস্তানের সরকার মসজিদ এবং মাদ্রাসার উপর উপর্যুপুরিভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং এর ভিতরে ছাত্রছাত্রীদেরকে শহীদ করে তাদের হাতগুলোকে রক্তাক্ত করে দিয়েছে। এরপরে আর কি অবশিষ্ট থাকতে পারে?
এটা যেহেতু বর্তমান সময়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমাদের দেশের শাসক এবং সেনাবাহিনীর মতো মুসলিম বিশ্বের প্রায় সবগুলো দেশের একই অবস্থা। ইতিহাসে কি এমন কোন দৃষ্টান্ত রয়েছে যেখানে ওলামারা এই ধরনের সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিলেন এবং তাদের মোরতাদ হওয়ার ব্যাপারে ফাতোয়া প্রদান করেছিলেন? অথবা আমাদের এই অঞ্চলের ওলামারা কি এই বিষয়ের উপর কিছু লিখেছেন?
আমাদের এবং একইভাবে এই অঞ্চলের অনেক ওলামারাই এই বিষয়ের উপর আলোচনা করেছেন। প্রথমত আমাদের দেখতে হবে যে কোন আলেমের সময় এই ধরনের পরিস্থিতি হয়েছিল কিনা। অর্থাৎ একদিকে সেনাবাহিনী কুফুরের পক্ষে কাজ করছে আর অন্যদিকে নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, এই ধরনের পরিস্থিতি পূর্বে ছিল কিনা। আর যদি এই ধরনের পরিস্থিতি হয়ে থাকে তাহলে তারা এই সকল সেনাবাহিনীর সাথে কি ধরনের আচরণ করেছিলেন এবং এদের ব্যাপারে তাদের রায় কি ছিল, এটা যদি আমরা খুঁজে দেখি তাহলে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট দৃষ্টান্ত পেয়ে যাবো ইনশাআল্লাহ। এর একটি অন্যতম দৃষ্টান্ত আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সমসাময়িক সময় দেখতে পাই। তখন তাতারিরা ইসলাম কবুল করার পরও নির্বিচারে মুসলমানদের হত্যা করছিল, তাদের জান এবং মালকে তারা বৈধ মনে করেছিল এবং তাদের বিরুদ্ধে তারা কিতাল চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুস্পষ্ট এবং সবিস্তারে তিনি ফতোয়া দিয়েছিলেন, যার একটি অংশ হচ্ছে মান যাম্মাযা ইলা মুআসকির তাতার ওয়া লাহিকা বিহি ইরতাদা ওয়া হালা দামাহু ওয়া মালাহু। অর্থাৎ যারা দৌড় দিয়ে তাতারদের বাহিনীর সাথে যোগ দিয়েছিল তারা মুরতাদ হয়ে গিয়েছিল এবং তাদের জান এবং মাল গ্রহণ করা বৈধ হয়ে গেছে। এখানে তাতারদের সাথে অংশগ্রহণ করাকে তিনি কুফর হিসেবে আখ্যায়িত করেছেন। এর পূর্বে উসমানী খিলাফতের উপর ফ্রান্স, ব্রিটেন এবং অন্যান্য কাফির দেশ একত্রিত হয়ে আক্রমণ চালিয়েছিল। মুসলমানদের থেকে বহু মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছিল যাতে তারা খিলাফত পতনের জন্য এই সকল কাফির বাহিনীর সাথে অংশগ্রহণ করে। এই সময় মিশরের সবচেয়ে বড় কাজী মুফতি আহমদ শাকির রাহিমাহুল্লাহ এই বিষয়ের উপরে তার সেই বিখ্যাত ফতোয়াটি প্রদান করেন এবং তিনি বলেন যে ফ্রান্স, ব্রিটেন এবং এরকম অন্য যে কোনো কাফির বাহিনীর মধ্যে যারাই অংশগ্রহণ করবে তারা দিন থেকে খারিজ হয়ে যাবে এবং তাদের কাফির হিসেবে গণ্য করা হবে। তৎকালীন সময়ে এই উপমহাদেশের একই অবস্থা ছিল। এখানকার মুসলিমদের মধ্যে থেকে শাহী হিন্দ নামের এক বিরাট বাহিনী কাফিরদের সহযোগিতা করার জন্য এবং ওসমানী খিলাফতের প্রথম ঘটনার উদ্দেশ্যে যুদ্ধ করতে গিয়েছিল। তখন শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ, যারা এই সকল কাফির বাহিনীর সাথে শরিক হয়েছিল, তাদের ব্যাপারে একটি ফতোয়া দিয়েছিলেন এবং মাওলানা হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাদের কুফরের বিষয়ে ফতোয়া প্রদান করেছিলেন। যারা এই ধরনের কাজ করে তিনি তাদের ব্যাপারে সুস্পষ্ট ভাষা বলেছিলেন যে কুফুর এবং ইসলামের যুদ্ধে কুফুরের পক্ষ নেওয়া হচ্ছে কুফরে আকবার, যা একজন মুসলিমকে দিন থেকে খারিজ করে দেয়। তার এই ফতোয়াটি কিতাব আকারে সংকলন করেন মাওলানা আব্দুস শাকুর তিরমিজি রাহিমাহুল্লাহ, যার মধ্যে মুসলিমদের হত্যা করা নামক একটি অধ্যায়ে তিনি এই কথা বলেছেন। এছাড়াও আমাদের সমসাময়িক সময়েও বেশ কিছু আলেমদের কিতাবও আমরা এই ধরনের বক্তব্য দেখতে পাই, যেমন শেখ সাইদ বিন ওয়াহাব বিন কাহতানি রাহিমাহুল্লাহ, যিনি আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম এবং যার লেখা আল ওয়ালা ওয়াল বারাউ ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতা নামক এই কিতাবটি সবার নিকট সুপরিচিত। ঠিক একইভাবে এই বিষয়ের উপরে শাইখ হামুদ বিন ওখলা আর সোহেব রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন এবং শেখ আবদুল্লাহ আজম রাহিমাহুল্লাহ এর উপরে বিস্তারিতভাবে কিতাব লিখেছেন। অনুরূপভাবে 11 সেপ্টেম্বর 2001 সালের পরে মাওলানা মুফতি নিজামুদ্দিন সঞ্জয় রাহিমাহুল্লাহ 2001 সালের অক্টোবর মাসে আমেরিকাকে যারা সাহায্য করেছে তাদের কুফর এবং পাকিস্তানের সরকারের অবস্থানের ব্যাপারে তার সে বিখ্যাত ফতোয়া প্রদান করেছিলেন। এর মধ্যে তিনি পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টা নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করেন। তিনি এই ফতোয়াটি করাচির একটি জনসভা প্রকাশ্যে পড়ে শুনিয়েছিলেন। কিছুদিন আগে যখন সোয়াতের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী অপারেশন চালিয়েছিল তখন করাচির প্রবীণ শাইখ শাইখুল হাদিস মাওলানা নূরুল হুদা এই বিষয়ের উপর একটি জরুরি ফতোয়া প্রদান করেন, যেখানে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তাদের কুফুরের কথা যারা আমেরিকাকে সাহায্য সহযোগিতা করছে, এবং ওই সকল মুজাহিদদের পক্ষে তিনি ফতোয়া দিয়েছেন যারা হক এবং সঠিক পথের উপর লড়ছে। এটি খুবই উত্তম একটি ফতোয়া ছিল, যেখানে তিনি তার ফতোয়ার সমর্থনে কোরআন হাদিস এবং ফোকাদের বক্তব্য নিয়ে এসেছেন। অনুরূপভাবে যখন পাকিস্তানের সেনাবাহিনী প্রথমে ওয়ানাতে অপারেশন শুরু করে, তখন লাল মসজিদ থেকে সেই বিখ্যাত ফতোয়াটি প্রদান করা হয়েছিল, যেখানে সারা দেশের প্রায় 500 জন ওলামারা এই ফতোয়ার সমর্থনে সাক্ষ্য প্রদান করেছিলেন। এর মধ্যে মাওলানা শের আলী শাহ, মাওলানা ফাহাদ মোহাম্মদ, মাওলানা সাইদ জালালুদ্দিন রহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, মুফতি আব্দুল দায়ান, এছাড়াও আরও অনেক প্রখ্যাত আলিম শরীক ছিলেন। এখানে এর বিস্তৃত বর্ণনা করার জায়গা না, তবে এই সকল ফতোয়াগুলি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এটা এমন বিষয় নয় যে মুজাহিদের নতুন করে নিজেদের পক্ষ থেকে এটা তৈরি করে নিয়ে এসেছে, বরং এ ব্যাপারে সালাবন খুব গুরুত্বের সাথে আলোচনা করেছেন এবং একইভাবে বর্তমান সময়ে অনেক হকপন্থী ওলামারা এ ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন।
আপনি পাকিস্তানের শাসক ও এর সেনাবাহিনীর মোরতাদ ও কাফির হওয়ার শারীরিক দালিল নিয়ে আলোচনা করেছিলেন, আর কুফর ও ইসলামের এই যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে কুফরের পক্ষ নেওয়াকেই এর অন্যতম দালিল হিসেবে পেশ করেছেন। এরপরে এই বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করলেন, এখন কি আপনি আবার আলোচনার প্রথম দিকে আসতে পারেন, অর্থাৎ তারা আর কি কি কারণে দিন থেকে খারিজ হয়ে গিয়েছে?
আলোচনা হচ্ছিল এই বিষয়ের উপর যে শাসক যদি প্রকাশ্য কুফরি করে দিন থেকে বের হয়ে যায়, তাহলে তার আনুগত্য করা আর ওয়াজিব থাকে না, বরং তাকে পদচ্যুত করে তার পরিবর্তে একজন মুসলিম ইমামকে নিযুক্ত করা তখন ওয়াজিব হয়ে যায়। আর এর উপরেই আমাদের আলোচনা হচ্ছিল যে শাসকরা মুরতাদ হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে কুফুর এবং ইসলামের এই যুদ্ধে তারা কুফুরের পক্ষ নিয়েছে, অর্থাৎ তারা আমেরিকার পক্ষ নিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখ আছে যে তিনি তার সাহাবীদেরকে অনুমতি দিয়েছেন ওই সকল শাসকদের বিরুদ্ধে কিতাব পরিচালনা করার জন্য যারা কুফরান মাবাহান, অর্থাৎ স্পষ্টভাবে এবং প্রকাশ্যভাবে কুফরি করে। এই বিষয়ের উপর একটি প্রসিদ্ধ হাদিসও বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, যা ওবাদা ইবনে আসসামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটা হচ্ছে, দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ইয়ানাহু ফাকানা ফীমা আখাযা আলাইনা আন লা ইয়ানা আলা আস-সামি ওয়া আত-তাআ ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ফি উসরিনা ওয়া ইউসরিনা ওয়া আতরাকিনা আলাইনা ওয়া আন লা নাযিআ আন আমরা আহলা قال الا ان تروا كفرا بواحا عندكم من الله فيه برهان فقد رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে বায়াতের জন্য আহ্বান করলেন, আর তাই আমরা তার হাতে বায়াত করলাম। তিনি যে সকল বিষয়ের উপর বায়াত গ্রহণ করেছিলেন তা হলো ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমরা তার কথা শুনব এবং মান্য করব, আমরা আনুগত্য করব আমাদের সহজ সময় এবং কঠিন সময়, এমনকি যদি আমাদের উপর অপকাউকে প্রাধান্য দেওয়া হয় তারপরও আমরা তার কথা শুনব এবং মানব। আর যারা আমাদের উপর দায়িত্বশীল শাসক রয়েছেন আমরা যেন নেতৃত্ব নিয়ে তাদের সাথে বিবাদ বা ঝগড়া না করি। অতঃপর তিনি বলেন, তবে যদি তোমরা শাসকদের মধ্যে প্রকাশ কুফুর দেখতে পাও যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ বা বুরহান রয়েছে, তখন আর তাদের আনুগত্য করা যাবে না। আমরা দেখতে পাই যে কোরআনের আয়াতও এই ব্যাপারে সুস্পষ্ট যে ইসলাম এবং কুফুরের এই যুদ্ধের মধ্যে যারা কুফুরের পক্ষ নেবে তারাই কাফির হয়ে যাবে। অনুরূপভাবে তাদেরকে মুরতাদ এবং কাফির মনে করার দ্বিতীয় কারণ হচ্ছে, ধরে নেই যে তারা যদি কুফুরের পক্ষ না নিত অথবা তওবা করে ফিরে আসত, তারপরও যেহেতু তারা পূর্ণ সমততা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তকে কায়েম করছে, আর এই কায়েম না করার বিষয়টি শুধু এক অথবা দুই দিন নয় কিংবা এক বছর অথবা দুই বছর নয়, বরং দীর্ঘ 60 বছর অতিক্রম হয়েছে। এই সুদীর্ঘ সময়ের মধ্যে এমন একটি দিনও আসেনি যেদিন এই যুগের বুকে আল্লাহর শরীয়তকে কায়েম এবং ইসলামী আইনকে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল অথবা দিন মোতাবেক বিচার ফয়সালা করা হয়েছিল। তাই যখনই কোনো শাসক এমন হয়ে যে সে শরিয়া কায়েম করছে না, আর শরিয়া কায়েম তো অনেক দূরের কথা, বরং তার চেয়েও আরো জঘন্য অপরাধ, অর্থাৎ মানবরচিত আইন দ্বারা গণতন্ত্র দ্বারা শাসন কার্য পরিচালনা করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে তারা বাদ দিয়ে নিজেরা মঙ্গল আইন তৈরি করেছে এবং তা মানুষকে মানতে বাধ্য করছে। এই সকল বিষয় একত্রিত করলে আহলে ইমদাদ ইজমা অনুসারে এই ধরনের ব্যক্তি দিন থেকে খারিজ হয়ে যায়। তাই এখানে যতগুলি অপরাধ উল্লেখ করা হয়েছে, শরিয়া কায়েম না করা, মানবরচিত আইন দ্বারা শাসন কার্য পরিচালনা করা এবং নিজেদের মন করা আইন তৈরি করে মানুষের উপর তা চাপিয়ে দেওয়া, তার মধ্যে যে কোনো একটি কারণে তাদের দিন থেকে খারিজ হয়ে যাওয়া এবং মুরতাদ হওয়ার ব্যাপারে যথেষ্ট ছিল। আর এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ হচ্ছে নিজেদের মন করা আইন তৈরি করা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, أَمْ لَهُمْ شُرَكَاءٌ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ. অর্থাৎ তাদের কি এমন শরীক দেবতা রয়েছে যারা তাদের জন্য সে ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ তাআলা দেননি? তারা শরিয়ার মধ্যে সীমাবদ্ধ থেকে ইস্তিহাদ করে কোন আইন তৈরি করছে না, বরং এমন আইন তৈরি করছে যা সরাসরি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়ার সাথে সাংঘর্ষিক। এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকুই বলেননি যে তারা কুফুর করছে, বরং তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আইন তৈরি করার ক্ষেত্রে শরিক হওয়ার এবং তার উলুহিয়াতের অংশ নেওয়ার চেষ্টা করছে সে কথাই আল্লাহ তাআলা এভাবে বলেছেন। তিনি বলেছেন এই লোকগুলো আল্লাহ তাআলার শরিক হতে চাচ্ছে, তাই তাদের এই অপরাধ অত্যন্ত জঘন্য একটি অপরাধ। আর আমাদের পার্লামেন্ট এবং শাসন ব্যবস্থা এখন এসব কিছু চলছে। এই অপরাধের আরেকটি দিক হলো তারা একদিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াহ বাস্তবায়ন করার অস্বীকৃতি জানাচ্ছে, আর অন্যদিকে তারা মানুষকে জোরপূর্বক মানবরচিত আইন মানতে বাধ্য করছে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্টি বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করবে, অতপর তোমার ফয়সালা এবং মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তা দৃষ্ট চিত্তে সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে। তিনি আরো বলেছেন وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল কোন কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ এবং ইমানদার নারী সে বিষয়ে ভিন্ন মত পোষণ করার কোন ক্ষমতা নেই। সূরা আল আহজাব আয়াত 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 44 নম্বর আয়াতে আরো বলছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। অর্থাৎ যে সমস্ত লোক আল্লাহ যাবতীয় করেছেন তদনুযায়ী ফয়সালা করে না, তদনুযায়ী শাসন করে না, তারাই কাফের। সূরা আল মায়েদা আয়াত 44 এবং সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। অর্থাৎ তারাই জালিম। এবং সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন فاولئك هم الفاسقون। অর্থাৎ তারাই হচ্ছে ফাসিক অপচয়। এই সমস্ত আয়াতগুলো থেকে এটাই প্রমাণিত হয়েছে যারা শরিয়া বাস্তবায়ন করাকে প্রত্যাখ্যান করেছে এবং এর পরিবর্তে মানবরচিত আইন দ্বারা শাসন পরিচালনা করছে, আর এর চেয়ে আরো ভয়াবহ বিষয় হচ্ছে তারা শরিয়াকে বাদ দিয়ে নিজেরাই মন গড়া আইন তৈরি করে মানুষের উপর তা চাপিয়ে দিচ্ছে। এই সকল অপরাধগুলি একজন ব্যক্তিকে দিন থেকে খারিজ করে দেয়। এই আয়াতগুলোর ব্যাপারে যদি আলেমদের তাফসীর খুলে দেখেন তাহলে এ বিষয়ের উপর পরিষ্কার ব্যাখ্যা পেয়ে যাবেন এবং এ ব্যাপারে সালাফগণ ঠিক একই কথা উল্লেখ করেছেন এবং তারাও এই আয়াতগুলির বাহ্যকর্তৃত্ব গ্রহণ করেছেন। এই দুটি কারণ হচ্ছে এমন কারণ যার উপর ভিত্তি করে আমরা তাদেরকে মুরতাদ ঘোষণা করি, আর যতদিন পর্যন্ত না এই দুটি কারণ অর্থাৎ ইসলাম এবং মুজাহিদদের বিরুদ্ধে বিশ্ব কুফরের পক্ষ ছাড়বে এবং শাসন ব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া অনুসরণ এবং বাস্তবায়ন করবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তাদের বিরুদ্ধে কিতাব চলতেই থাকবে। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হল সালফে সালেহীনের ফোকাহাগণ যখন বিদ্রোহের ব্যাপারে আলোচনা করেছেন তখন তাদের সামনে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম ছিল যেখানে শরিয়া এবং খিলাফত ব্যবস্থা তার সকল গুণগুলি নিয়ে প্রতিষ্ঠিত ছিল, শুধু কিছু বিষয়ের মধ্যে ফিস দেখা গিয়েছিল মাত্র। অন্যদিকে বর্তমানে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি সালাফদের সময়ে এ ধরনের পরিস্থিতি ছিল না, অর্থাৎ এখানে এমন একটি কুফুরী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম রয়েছে যেখানে তাদের নিজস্ব প্রতিষ্ঠান, আলাদা আইন কানুন এবং বিচার ব্যবস্থা রয়েছে, আর ব্যক্তি বিশেষ কোনো শাসক আসা অথবা চলে যাওয়ার মাধ্যমে তাদের এই শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। তাই আজ যেখানে চারদারে বসে আছে ঠিক একই জায়গায় রফিক তাতারও বসেছিল তার দিনদারির উপোস করবে, কিন্তু শাসন ব্যবস্থা ঠিক একইভাবে চলছিল যেভাবে আজ চলছে। কোনো ব্যক্তি বিশেষের আসা অথবা চলে যাওয়ার ফলে তাদের এই কুফুরী শাসন ব্যবস্থার বড় কোনো পরিবর্তন আসে না। তাই আমাদের যুদ্ধের উদ্দেশ্য শুধু এই নয় যে এখানে কিয়ানিকে সরিয়ে একজন দিনদার ব্যক্তিকে বসাতে হবে অথবা শাসন ব্যবস্থা থেকে জারদারিকে পদচ্যুত করিয়ে তার পরিবর্তে কোনো দিনদারি জামাতের হাতে তা হস্তান্তর করতে হবে, বরং আমাদের যুদ্ধের মূল মকসাদ এবং উদ্দেশ্য হচ্ছে এখানে যে শাসন ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে তা পুরোপুরিভাবে তার প্রতিষ্ঠান আইন কানুন এবং বিচার ব্যবস্থা সহ উৎখাত করতে হবে এবং এর স্থলে নতুন করে খিলাফতকে কায়েম করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা এই কিতাব চলতেই থাকবে।
পাকিস্তানের মধ্যে এভাবে জিহাদের আগুন চলতে থাকলে পরবর্তীতে কি পাকিস্তানের অস্তিত্ব নিয়ে হুমকির সম্মুখীন হতে হবে না?
দেখুন, এই বিষয়টা আমি আগেও বলেছি যে শুরু তো আমরা করিনি, বরং শুরু করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। আমরা তো অনেক বছর সবরের পর এখন নিজেদের আত্মরক্ষার জন্য হাত তুলেছি মাত্র, এবং পাল্টা জবাব দিচ্ছি। আর মুজাহিদিনদের এই সবরের প্রশংসা করা উচিত যে তারা 7-8 বছর যাবৎ তাদের আবেগকে তারা নিয়ন্ত্রণ করে রেখেছে, আর তাদের নেতাগণ শুধু আফগানিস্তানের দিকেই তাদেরকে ফিরিয়ে রেখেছিলেন। যদিও এখানকার শাসক গোষ্ঠী সব ধরনের জুলুম অত্যাচার করে যাচ্ছিল, তাই এই প্রশ্নের একদিক থেকে জবাব হচ্ছে এখানে যে জিহাদ শুরু হয়েছে তা এই কুফুরি শাসন ব্যবস্থার বিগত 7 বছরের জুলুম সহ্য করার পরে শুরু হয়েছে, এবং 8-10 বছর যাবৎ মুজাহিদিনদের উপর চালানো অকথ্য নির্যাতন সহ্য করার পর এতদিন পরে তারা তাদের বন্দুকের নলায় এই শাসন ব্যবস্থার দিকে তাক করেছে। দ্বিতীয় বিষয়, আপনি বলেছেন যে পাকিস্তানের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে। এটা কি সেই পাকিস্তান যার ব্যাপারে স্বপ্ন দেখানো হয়েছিল যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে বুলন্দ করা হবে, শরিয়া প্রতিষ্ঠিত থাকবে, মুসলমানরা স্বাধীনভাবে চলতে পারবে, এবং শরিয়ার ছায়া তুলে দুনিয়ার সকল মুসলমানদের জন্য একটি আবাসস্থল হবে? আসলে সেই পাকিস্তানের কথা ভুলে যান, কারণ তা আরো কয়েক যুগ আগেই শেষ হয়ে গিয়েছে। আর আজ আমরা যে পাকিস্তানে আছি এবং যে পাকিস্তান দেখছি, এই পাকিস্তান হচ্ছে সেই পাকিস্তান যে পাকিস্তান মুজাহিদদেরকে শহীদ করে দিচ্ছে, সোয়াত থেকে 38 লক্ষ মুসলমানদেরকে ঘর বাড়ি ছেড়ে হিজরত করতে বাধ্য করেছে, জুনুবি ওয়াজিরিস্তানের মধ্যে জেট বিমান দিয়ে বোমা বর্ষণ করেছে, মাদ্রাসা এবং মসজিদগুলোকে তাদের হামলার কেন্দ্রবিন্দু বানিয়েছে, এবং পুরো দুনিয়ার চোখের সামনে লাল মসজিদের উপর হামলা করেছে, জামিয়া আফসার ছাত্রীদেরকে শহীদ করেছে এবং তাদেরকে উঠিয়ে নিয়েছে, যাদের অনেকেরই আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এই পাকিস্তান মুফতি নিজামুদ্দিন শামজাই রাহিমাহুল্লাহর মতো হক আলিমদের বেছে বেছে হত্যা করেছে এবং তাদেরকে হকের উপর থাকার অপরাধে নির্যাতন চালিয়েছে। বরং আমরা তো সেই পাকিস্তান কায়েম করার জন্য এবং তাকে মুক্ত করার কথা বলছি যেখানে সত্যিকার অর্থে শরিয়া কায়েম থাকবে, এবং যেখানে মুসলমানরা দুনিয়ার যে কোনো প্রান্তের, যে কোনো রঙের, যে কোনো বর্ণের হোক না কেন, তারা এখানে আসতে পারবে এবং এখানে আশ্রয় নিতে পারবে। যেই পাকিস্তান শরিয়ার কেন্দ্রবিন্দু হবে এবং মুজাহিদিনদের মারকাজে পরিণত হবে, সেই পাকিস্তানকে কায়েম করার জন্য আমাদের জিহাদ চলছে। সুতরাং আমাদের চোখ খুলে দেখা প্রয়োজন, কেন আমরা বেখেয়ালি এবং স্বপ্নের জগতে বসবাস করব, কেন আমরা শুধু মিডিয়ার মাধ্যমে যে মিথ্যা জীবন সাজিয়ে দেখানো হচ্ছে তার মধ্যে থেকেই সন্তুষ্ট থাকব। একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যথার্থ বলেছিলেন, আন-নাসু নিয়ামুন ফাইদা মাতু ইনতাবাহু, অর্থাৎ মানুষ এখন এক ঘরের মধ্যে রয়েছে, আর যখন তারা মারা যাবে তখন তারা সকলেই সজাগ হবে এবং সচেতন হবে। আর যেন মৃত ব্যক্তির ন্যায় জীবন অতিবাহিত আমরা না করি। আমাদের সামনে এত কিছু ঘটে যাওয়ার পরও আমরা আমাদের চোখকে বন্ধ করে রেখেছি, অথচ পাকিস্তানকে দখল করা হয়েছে অনেক আগে। একে দখল করে রেখেছে আমেরিকার দস্যুরা, একইভাবে একে দখল করে রেখেছে মুরতাদ, বেদিন এবং নাস্তিক দলগুলো। এখানে কাদিয়ানি, আগা খানের অনুসারীদেরকে এবং এরকম অন্যান্য প্রভ্রষ্ট দলগুলোকে যারা দিন থেকে বের হয়ে গিয়েছে তাদের সম্মান করা হয়। এখানে মিডিয়াতে এসে সব ধরনের ইসলামের দুশ্মনরা ইসলামের ব্যাপারে তাদের ঘৃণাকে খুব সহজে প্রকাশ করতে পারে। এখানে পর্দার সমালোচনা করা হতে পারে এবং ধারীকে নিয়ে হাসি তামাশা করা হয়ে থাকে, দিন ও দিনী মাদ্রাসাগুলোকে হয়রানি করা হয়ে থাকে, ওলামাদের ইজ্জতকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয় এবং ওলামাদেরকে জোরপূর্বক বোরখা পরিয়ে টেলিভিশনের সামনে এনে অপমানিত করা হয়ে থাকে। তাই এই দেশে সবকিছুই সম্ভব। আর যদি সম্মান না থেকে থাকে তো দীন ইসলামের কোনো সম্মান নেই, আর তার সঠিক অনুসারীদের কোনো সম্মান নেই। তাই এই পরিস্থিতিতে থাকা এবং নিজেকে এই ধরনের ধোকার মধ্যে নিমজ্জিত রাখা যে আমরা পাকিস্তানি ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছি এবং এটা হচ্ছে সেই দুর্গ যা আমাদের দীন এবং ইমানের হেফাজত করছে, তাহলে তাকে নির্বুদ্ধ বলা ছাড়া আর কিছুই বলা হবে না, যার বাস্তবিক দুনিয়ার সাথে আসলে কোনো সম্পর্ক নেই, চোখ খোলার প্রয়োজন রয়েছে এবং বাস্তবিক কি করছে তা দেখারও প্রয়োজন। এভাবে যদি আপনি ঘুমের মধ্যে থাকেন তাহলে যেভাবে ইরাক এবং আফগানিস্তানের ঘরের দরজা পর্যন্ত আমেরিকা এসে পড়েছে, ঠিক একইভাবে একদিন হয়তো দেখবেন আপনার দরজার সামনে তারা এসে উপস্থিত, যে এখনো পর্যন্ত জেগে ওঠেনি তার আগামীতে জেগে ওঠার কোনো লক্ষণ নেই। এটা হচ্ছে প্রতারণাকারীদের একটি কৌশল। তাই এরা যখন এবং যেখানে এসেছিল তখন তারা তাদের দমননীতি এবং অবৈধদের কথা কখনো ঘোষণা না দিয়ে এসেছিল। যেভাবে কমিউনিস্টরা এসেছিল এটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণামূলক একটি ব্যবস্থাপনা, যারা প্রবঞ্চনা ও ধোকার পরিবেশে ব্যবহার করে মানুষের সাথে তামাশা করছে। তারা যখন ইরাকের মধ্যে ঢুকলো তখন তারা সেখানকার মানুষদের বোঝানোর চেষ্টা করলো যে আমরা তোমাদেরকে সাদ্দামের কবল থেকে রেহাই দিতে এসেছি এবং তোমাদেরকে আমরা স্বাধীন করে দেব। তারা যখন আফগানিস্তানের মধ্যে ঢুকলো তখন তারা বলল যে আমরা তোমাদেরকে গণতন্ত্র উপহার দিতে এসেছি এবং তালিবানদের পতন ঘটানোর জন্য এসেছি। ঠিক একইভাবে তারা পাকিস্তানের অলিতে গলিতে ঢুকবে এবং আপনাদের মনতুষ্ট হয় এমন কোন কোন উপহারের কথাও তারা আপনাদেরকে বলবে। অনেক আফগানিস্তানি এবং ইরাকের জনগণ ছিল যারা আমরা যে পরিস্থিতিতে এখন আছি ঠিক একই পরিস্থিতিতে তারা যখন ছিল তখন তারা এই কথাগুলো বুঝতে পারেনি। তারা বুঝতে পারেনি যে তারা আগ্রাসনের শিকার হবে এবং তাদের ইজ্জত এবং সম্মানকে লুণ্ঠিত করা হবে। এখন তাদের আর কিছুই বাকি নেই, সবকিছু হারিয়েছে। আর পরবর্তীতে যখন আমেরিকার সেনাবাহিনী এসে তাদের রাস্তার অলিতে গলিতে ঘোরা শুরু করে দিল এবং আমেরিকার পতাকা উড়ানো শুরু করলো, এরপর তাদের মাথায় এই বিষয়গুলো বুঝে আসেন। আজও এমন অনেক তথাকথিত দিনদারি লোক আছে, এমনকি যারা একসময় জিহাদের কথা বলতো আজ তারা আফগানিস্তানের পার্লামেন্টের ভিতরে বসে আছে, আর তারা পার্লামেন্টের ভিতরে বসে আমেরিকার গোলাম হয়ে কাজ করে যাচ্ছে। কতক মানুষ আছে যারা এখনই ইরাকের গণতান্ত্রিক প্রক্রিয়ার অধীনে কাজ করে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত আমেরিকা তাদের উপরে বসে আছে এবং তাদের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরও আমেরিকার বিরুদ্ধে আজ পর্যন্ত বন্দুক ওঠানোর সাহস তাদের হয়নি। তাই যাদের চোখ এখন খুলেনি তাদের পরবর্তীতেও খোলার সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্ল্যাক ওয়াটার আসার পরও যাদের জিহাদের বিষয় বুঝে আসে নাই এবং আমেরিকার সেনাবাহিনী আসা এবং তাদের দূতাবাসগুলি বৃদ্ধি করা অথবা মুক্তাদের ইসলামী শরিয়াকে অস্বীকৃতি জানানো এবং তা নিয়ে হাসি তামাশা করা এবং সত্যের দিনের অনুসারীদেরকে আক্রমণ করার পরও যখন বুঝে আসছে না, তাহলে তারা কখন বুঝে আসবে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মুমিনদের ওই গুণগুলি চাওয়া উচিত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন হচ্ছে নির্দোষ এবং দানশীল। ঠিক অনুরূপভাবে তিনি অন্যত্র বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানযুরু বিনূরিল্লাহ, অর্থাৎ মুমিনের বিচক্ষণতা এবং অন্তর্দৃষ্টির ব্যাপারে তোমরা সচেতন থাকো, সতর্ক হও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে সে দেখে থাকে। অর্থাৎ সে আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেই নূর দ্বারা সে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের সেই আলোকবর্তিকে চাওয়া উচিত যাতে আমাদের চোখ থেকে দাজ্জাল এই পর্দা সরে যায়, যেন আমরা এই শাসন ব্যবস্থার কুফুরকে চিনতে পারি এবং বুঝতে পারি যে এর সাথে জিহাদ করা এবং এই পুরো শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য আর কোনো জোহাদ বাকি নেই। তাই এর অস্তিত্বকে এক মুহূর্তের জন্য সহ্য করা হচ্ছে নিজেদের দুনিয়া ও আখেরাতের উভয় বরবাদ করার নামান্তর। সুতরাং দুনিয়া ও আখেরাতে যদি কোনো পথ বাকি থেকে থাকে এবং জমিনের বুকে যদি দিন কায়েমের আশা বাকি থাকে, তাহলে তা একমাত্র পথ হচ্ছে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিতাল করা।
আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এখানে আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বের সমাপ্তি টানছি। ইনশাআল্লাহ আমরা তৃতীয় পর্বে পাকিস্তানের মধ্যে জারি হওয়া জিহাদ এবং এ ব্যাপারে সংশয় সমূহ নিয়ে আলোচনা করব। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন তিনি আমাদের সকল আমলের ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদের চেষ্টা করিকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।